Guasha.
শুনছেন এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছি শর্মিন এবং আপনি আছেন কুয়াশায়। এবং আজকে কুয়াশার আয়োজন একটু ভিন্ন, ভিন্ন বলতে না, কাহিনী আছে অবশ্যই, কিন্তু কাহিনীর আগে যে কাহিনী থাকে অর্থাৎ প্রথম ঘন্টায় যে গল্পটা শুনি সেই গল্পটা শুনব না, কারণ আজকে কুয়াশার 3 বছর পূর্তি উপলক্ষে আমার পুরো কুয়াশার টিম আজকে স্টুডিওতে আছে। অনেক দিন ধরে অনেকে অনেক প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন তারা কারা, এবং বই বের হবার সুবাদে অনেককে দেখেছেনও, কিন্তু তারপর আরো দু একজন আছে যাদেরকে কখনো দেখা হয়নি, একদমই আড়ালে থেকে গেছেন, তাদেরকেও আজকে নিয়ে এসেছি আমার সঙ্গে। তো শুরুতেই আলাপ করব কার সঙ্গে?
আপনি বলেন আপা।
আচ্ছা আমি বলছি, শুরুতে আলাপ করছি প্রথম ঘন্টায় যাকে আমরা একদমই মিস করতে চাই না, অর্থাৎ শুরুটা করে যে কুয়াশার সেতুর সঙ্গে। ঝুঁকিপূর্ণ সেতু আজকাল খুব নিয়মিত আমার সাথে আছে, ইভেন তারারাম পামে।
থ্যাংক ইউ।
আচ্ছা সেতু, শুরুতেই প্রশ্ন করছি তোমাকে যে কুয়াশায় তোমার যখন আবির্ভাব হলো, সে সময় তোমার অনুভূতি কি ছিল?
আমি আসলে মানে একটু ডিটেইল যদি বলি, একেবারে শুরুতে যখন এখানে জয়েন করলাম, তার দ্বিতীয় দিনেই তোমার একটা ক্লাস ছিল আমাদের নেওয়ার জন্য। তখন মানে আমি লিসনার যারা শুনছেন তাদেরকেই বলছি যে আমাকে বললো যে তুমি আমার সাথে কুয়াশায় থেকো। মানে আমার মনে হলো যে মেঘনা সাইতেই মানে আসলাম মাত্র, এত প্রমিনেন্ট একটা শো।
তোমার ভয়েস শুনে আমার মনে হচ্ছে ভূত বা ভয়েস, তুমি খুব, কারণ ও খুব একটা হাসি দিয়েছিল, কেমন যেন সেই হাসিটা, সত্যি সত্যি ওর হাসি শুনে আমার মনে হচ্ছে ওয়াই নট,
ওই যে ওরকম মুহা।
আচ্ছা এই মুহূর্তে যার কণ্ঠটা আমরা শুনলাম সেটা হচ্ছে আমাদের টাইগার, অর্থাৎ
রুম্পা সৈয়দা ফারজানা জামান টাইগার।
না আমার আসলে নাম হচ্ছে
অতিরিক্ত রিডিং করার ফল,
আমার আসল নাম হচ্ছে সৈয়দা ফারজানা জামান, যেটা আমার আকিকা করার নাম খাসির বিনিময়ে। তো আর আমার ডাক নাম হচ্ছে রুম্পা, যেহেতু ফারজানা নামটা খুব বেশি কমন এই জন্য আমি রুম্পা ফারজানা বা এই নামে লিখে থাকি। বাট সত্যি কথা, আর জি শারমিন কখনই আমার নাম পুরোটা বলতে পারেন নাই, উনি কখনো রুম্পা ফারজানা জামান।
এত বড় নাম বলা যায়, এত বড় নাম, আরেকজন আছে নাম নিয়ে যার অনেক কাহিনী, তাদের সঙ্গে কথা বলছি এবং আমার কুয়াশার যে মূল কি তাদের সঙ্গে একটু পরে কথা বলবো। আচ্ছা আরেকজন তো অসুস্থ কোথায় পাশে। আচ্ছা এই মুহূর্তে যার কণ্ঠ শুনলাম সেটা হচ্ছে মেঘনা রহমান, এই নামটা বলতে আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু তারও খাসি দিয়ে আকিকা করে নাম রাখা হয়েছিল কি পুরো নামটা শুনি, মাকসুদা রহমান মেঘনা। আচ্ছা যার কাহিনী আজকে আমরা শুনবো কুয়াশার 3 বছর পূর্তি উপলক্ষে। আর এই পাশে আছে মশিউর রহমান শান্ত, খুবই অসুস্থ সে, ভয়ানক আজকে, তারপরে সে আছে আমাদের সঙ্গে। মশিউর রহমান শান্ত বলো, শান্ত কুয়াশায় কাজ করতে কেমন লাগে, কি করে আসলে?
ফার্স্ট যেদিন আমি এবিসি তে আসলাম আপনার সাথে দেখা হলো, দেখা হওয়ার পর আমি যখন বললাম যে আমি লিখতে পারি, তখন আপনি বলছিলেন যে কুয়াশার কথা, তখন মনে হলো যে এতটা সৌভাগ্য আমার কিভাবে হলো যে আমি ফার্স্ট দেখা করলাম আমাকে বলছেন। তারপর আমি কয়েকটি স্ক্রিপ্ট দিয়েছিলাম আপনাকে, তারপর সেই স্ক্রিপ্টের পরই আসলে এবিসি তে জয়েন করা, আর তারপর তো এখনো লিখছি এবং লিখেই চলেছি আর কি।
আচ্ছা এখন যেই আমার বললাম যে আমার দুই কি মেইন কি কুয়াশার, একজন হচ্ছে আমাদের সাউন্ডের খালিদ ভাই,
হ্যালো,
যে অসাধারণ অ্যাম্বিয়েন্স তৈরি করে কুয়াশায়, চমৎকার সব সাউন্ড, যেটা শুনে আমি নিজেই ভয় পাই। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে লাস্ট কুয়াশার এপিসোড, যেটা আমি পরে একটু পরে বলছি। আর তার পাশে শেগুফ তাবিজ শাড়ি, যে না থাকলে কি হতো, হজবর হলো আমরা জানি না, এই যে অভিনয় অংশটা আপনারা দেখতে পান নাটকের অংশ,
আসলে ও যেহেতু সবসময় কণ্ঠ দেয় ওর হাই বলতে চাচ্ছে না যে আমার কণ্ঠ তো সবাই চেনে।
তা শাড়ি বলো, তোমার আবির্ভাব কুয়াশায় কি করে, কুয়াশা কি করে?
আজকে তো কুয়াশার 3 বছর পূর্তি এবং খুব শীঘ্রই আগামী 24 তারিখ আমার নিজের 2 বছর পূর্তি হতে যাচ্ছে কুয়াশার ডিরেক্টর হিসেবে এবং অ্যাক্টর হিসেবে কাজ করার। জার্নিটা এক এক সময় এক এক রকম ছিল, কিন্তু সবসময় মনে হয়েছে যে কখনোই আমি কুয়াশা ছাড়া কিছু না, এবং এটা আমার প্রথম জব কুয়াশা।
গরমের মধ্যেও তুমি কুয়াশা, গরমের মধ্যেও কুয়াশা পড়ে, এত গরমেও কিন্তু কুয়াশা, এটা যারা কুয়াশা শুনবে রাতে আজকে একটু হলেও তো ফিল করবে যে আমরা একটু ঠান্ডার মধ্যে আছি।
না তারা বুঝতে পারুক না পারুক, আমরা আপাতত বুঝতে পারছি যে আমরা অনেক ঠান্ডার মধ্যে আছি।
আচ্ছা বলো তারপর।
আমার আসলে কুয়াশার মাধ্যমে আমি এবিসি তে আসা, এবিসি নিউজে কাজ করা, প্রেজেন্টার হওয়া, অনেক 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 মেমোরি এই 2 বছরে আমি আসলে। আর কৃতজ্ঞতা বলতে প্রথম যে নামটা আসে সেটা মানে যার নাম না বলে পারছি না সেটা হচ্ছে শারমিনা।
আমাকে আছে বাদ দিয়ে কথা বলো, তোমরা তোমাদের কথা বলো, আমি তোমাদের কথা শুনতে চাই।
কিন্তু যেই শোটার সাথে এবং যেই শোয়ের প্রত্যেকটা মানুষের সাথে আর যে শারমিনের সম্পৃক্ততা এত বেশি, তাকে তো বাদ দিয়ে কথা বলা যাবে না।
না যাবে না, কিন্তু তোমাদের কথা শুনতে চাই। আচ্ছা খালিদ ভাই বলেন, আপনি আপনার কুয়াশার অভিজ্ঞতা বলেন, মানে আপনাকে ছাড়া তো আমরা চিন্তাই করতে পারি না কুয়াশা হবে না। খালিদ ভাই যদি কোনদিন বলছে আমি আসবো না, আমি পারবো না।
না না, আসলে এরকম কিছু না, আমি এখানে সাউন্ডে জব করতেছি অনেকদিন ধরেই, তো আমার সাথে তো আরো অনেক টিম মেম্বার আছে। কিন্তু বাবু আপা আমার কেন সিলেক্ট করলো, বাবু আপা টিটু ভাই, হ্যাঁ প্রথম থেকেই একে যখন শুনলাম যে কুয়াশা নামক একটা মানে প্রোগ্রাম অন এয়ার হচ্ছে এবিসিতে, চিন্তা করা হচ্ছিল এই সময়টা, হ্যাঁ এটা নিয়ে খুব দেখি তোড়জোড়। বাবু আপা টিটু ভাই তারা খুবই মানে এক্সাইটেড ছিল, তো আরো সাউন্ডের লোক থাকা সত্ত্বেও তারা আমারই সিলেক্ট করলো কেন, এই জন্য বাবু আপনার অনেক ধন্যবাদ। আর সবথেকে বড় কথা যেটা, যে কুয়াশা শুরু করার সময় আমার কাছে অত সাউন্ড বাইট ছিল না বা অত সাউন্ডও ছিল না, তখন আমি খুবই টেনশনের মানে এমন অবস্থা যে কি করবো আমি এই প্রোগ্রামটার কি হবে, এত এত সাউন্ড, বিভিন্ন রকম ভেরিয়েশন থাকে, আপনারা যারা লেখেন কখনো প্রেমের কাহিনী থাকে প্রথমের দিকে, কখনো দেখা গেছে গ্রামের সিন থাকে বা রাতের সিন থাকে, হ্যাঁ রাতে হেঁটে যাচ্ছে বা ভয়ের ব্যাপার, আবার দেখেছে ভয়ের ব্যাপারে যে সাউন্ড গুলি এগুলি কিন্তু সব বিদেশি সাউন্ড, হ্যাঁ আমাদের দেশি সাউন্ড মানে এরকম তেমন কিছু নাই, তো আমরা তো মিউজিশিয়ান এনে মানে এই সাউন্ড গুলি করতেছি না, তো সব ডাউনলোড করা বা এরপরে দেখলাম যে না অনেক কিছু মেলে না, তো কি করলাম আমার কাছে ফোন আছে, আইফোন আছে, আমি যেইখানে যাই গ্রামে যাই শহরে যাই নিজের চায়ের দোকানে যাই, হ্যাঁ ওই বাইট গুলি আমি কালেক্ট করি, রেকর্ড করে করে ওগুলি এনে মনে করি মেইলে ট্রান্সফার করে বাস এইভাবে সাউন্ড কালেক্ট করা। আর এই করতে করতে মানে আমিও মানে এখন মনে করি যে না আমি মোটামুটি কিছু একটা কাজ করতে পারছি।
আচ্ছা ভালো কথা, যে উনি যখন সবসময় আইফোন নিয়ে থাকে রেকর্ড করা, ভাগ্যিস আমার স্ক্রিপ্ট রাইটার অনেক ডিসেন্ট, কুয়াশায় গালি টালি কম থাকে, তাহলে গালিও কালেক্ট করতে হতো আইফোনের মাধ্যমে আমার মনে হয়। তো যাই হোক, একদম চুপচাপ করে আছে মেঘনা। মেঘনা আগে বলছে আমি কিন্তু কথা বলতে পারবো
না,
তোমাকে কথা বলতে হবে, কারণ তিন বছরের পূর্তি হিসেবে এটা কোনো প্ল্যান করে না। কি করে যেন মেঘনার স্ক্রিপ্টটি আজকে হাজির হয়েছিল?
অনেক ধন্যবাদ শামিরাপু, আমি সুন্দর করে কথা বলতে পারবো না হয়তো,
কিন্তু
ওনার বর্ণনা সাউন্ড করতেই আমার খুব কষ্ট হয়, অনেক ভালো লাগে,
এটা একটা কমপ্লিমেন্ট মনে হয়। আমি কিন্তু চেষ্টা করি পাশে লিখে দেওয়ার জন্য যে গ্লাসের একটা সাউন্ড হবে বা চামচ পড়ে গেছে একটা সাউন্ড হবে, এই জিনিসগুলো আমি লিখে মার্ক করে দিই যাতে আপনার কষ্ট না হয়। আর কুয়াশা লিখার ব্যাপারে প্রথম যাকে ধন্যবাদ দিব সে হচ্ছে সেতু, আপনাকে বলতেছি তো সেতু যখন আমার স্ক্রিপ্টটা প্রথম আমি ওর কাছে দিলাম, তো আমি ওকে বারবার করে বলছি যেহেতু শারমিনাপুর প্রোগ্রামগুলো আমি আগে শুনতাম এবং কুয়াশাও শুনতাম, যে তুই কিন্তু পড়ে নিস না, পড়ে দিস না আপুকে, তো সে পড়ছে কিনা আমি জানি না, মনে হয় না পড়ছে, কিন্তু সে বলছে আমি পড়ছি।
তারপরে নিশ্চয় পড়েছিল,
তারপরে যখন আপনাকে দিলাম তো আপনি আমার সঙ্গে যেদিন দেখা হলো আপনার সঙ্গে সেদিন হচ্ছে আপনি আমাকে গেট পর্যন্ত নিয়ে আসছিলেন, ওই দিন আমি মুগ্ধ, মানে আমি চিন্তাই করতে পারি নাই যে আপনি আমাকে গেট পর্যন্ত নিয়ে ছেড়ে দিবেন, ওইটা আমার খুব ভালো লাগছে। আর কুয়াশার জন্য আমি লিখি ভীষণ আনন্দ নিই, আমার খুবই ভালো লাগে লিখতে।
অনেক ধন্যবাদ। একটা ছোট্ট জিনিস আজকে বলি, মেঘনার বর্ণনা পড়তে আসলে খুব ভালো লাগে, আমি অনেক কম তৈরি করি, মেঘনা তুমি এত বড় বর্ণনা লেখো মুখ ব্যথা হয়ে যায়, কিন্তু যখন পড়ার পরে যখন অনিয়ার হয় যখন অনেক প্রশংসা শুনি তখন খুব মনটা ভালো যায়, তখন এই অভিযোগ কিন্তু তার মানে এই না যে তুমি শুনে আবার
না আসলে আমি নিজে যখন গল্পটা লিখি তখন লিখার সময় আমার মনে হয় যে লিখতে লিখতে আমি ঢুকতেছি একটা, যেমন আজকে যে গল্পটা যাবে আমার ধারণা অডিয়েন্স আপনি যখন পড়বেন আপনার সঙ্গে সঙ্গে ওরা ঢুকে যাবে গল্পের ভেতরে, তো ওইটা আমি খুব ফিল করি, এর জন্য হয়তো অনেক বেশি লেখা হয়ে যায়।
আর মেঘনাপু কিন্তু আজকাল আমাদের পারফর্মার,
রুম্পা তোমার কিন্তু অ্যাক্টিং করা হয়নি কুয়াশা, এখানে যারা আছে সবাই কিন্তু
কুয়াশা
আমি ফাঁকি দিচ্ছি না, ওটা আসলে কথা সত্য, আমি আবার নিয়মিত হব কিছুদিনের মাঝে,
কিছুদিন কবে আসবে যাই না। আমরা আরেকজনকে খুব মিস করছি, সেটা হচ্ছে সিফাত মাহমুদ, আমাদের আরেকজন স্ক্রিপ্ট রাইটার ছিল, অত্যন্ত ভালো স্ক্রিপ্ট লিখতেন তিনি।
না যেটা হচ্ছে যে সিফাতের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু আসলে আসতে পারিনি।
তো যাই হোক, সে তো আজকে তোমাকে অনেকেই মিস করবে, সুতরাং তুমি একটু বেশি মাঝে মাঝে একটু বেশি কথা বলো, কারণ এই সময়টা কিন্তু তোমার সময় যেটা আমরা আজকে নিয়ে নিয়েছি,
সেটা ফ্যান্টাস্টিক, মানে এমন লাইভ মানে আমি থাকতে পারবো সবার সাথে আমি ভাবিনি।
আর বলো আসল কথাটা বলো, আমি এত খুশি হোক কোনোদিন হয়নি, কারণ আজকে আমাকে গল্প পড়তে বিভিন্ন সময় বিভিন্ন
বাচ্চা কখনো ভূত
কখনো তারিণী খুড়ো কখনো অমুক নানা কিছু। এবং কখনো নারী কণ্ঠেও সে কথা বলে।
হ্যাঁ, এটা এটা এক্সপেরিয়েন্সটা আমি ট্রাই করে দেখেছি। মনে হচ্ছে ভবিষ্যতে খুব ক্রাইসিস থাকলে আমি নারী কণ্ঠে
আবার গান গাইব। যাত্রা করতেন নাকি?
যাত্রা করা হয়নি। আচ্ছা, আমরা একটা বোধ হয় বিরতিতে যে ফিরে আসি এখন।
আমরা ছোট্ট একটা ব্রেক নেব, তারপর আবারও আসছি আজকে কুয়াশার তিন বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজনে। এবং আবারও সবাইকে আশ্বস্ত করছি, কাহিনী আছে, অর্থাৎ এই প্রথম পর্বের পর সঙ্গে থাকবে। ফিরে আসছি আবারও পুরো কুয়াশা টিম নিয়ে। আরো একবার স্বাগত জানাচ্ছি কুয়াশায়। আমি শারমিন এবং আমার সাথে রয়েছে আজকে পুরো কুয়াশা টিম। আমার সামনে আছে রুম্পা, তার পাশে আছে মেঘনা, তারপরে শাড়ি, দাঁড়িয়ে আছে সেতু, তার পিছনে পাশাপাশি দাঁড়িয়ে আছে শান্ত, মশিউর রহমান শান্ত এবং আমার, এবং পাশে আছেন আরো আরো সঙ্গে আছেন খালিদ, আমাদের সাউন্ডের খালিদ ভাই। তো যেটা বলছিলাম যে কুয়াশা যে দুটো বই বের হয়েছে, একটা গতবার বইমেলায় আর কুয়াশা দুই বের হয়েছে এবার বইমেলায়, এটাতে সবার কাহিনী, তোমাদের সবার গল্পই আছে কুয়াশা। তো বই নিয়ে আমি যদি কথা বলি সবাই মাথা নাচছে, কারণ খুবই মানে কি বলবো, এক্সাইটেড না মানে এক্সেপ্টেবল যে শারমিনী কথা বলবে, আর যে শারমিনী কথা বলবে আমরা সবাই শুনবো আর মাথা নাড়াবো।
আপনি কথা বলবেন?
আমি কথা বলবো না, আমি কথা বলাবো। আচ্ছা, রুম্পা থেকে শুরু।
আসলে এই বইয়ের ব্যাপারটা মানে প্রথমবার যেটা হয়েছিল এটা অসম্ভব একটা এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে গেছে পুরো প্রসেসটা। হঠাৎ করে আরজে শারমিন ফোন দিলেন যে তোমার বাছাই করা দু তিনটা গল্প পাঠা যেটা তোমার কাছে মনে হয়েছে বেস্ট। আমি বললাম যে আপু কেন, আমরা তো বই বের করছি। আমার কথা হচ্ছে আমার টুকটাক যে লেখা টেখা বের হয় তা না, বাট কুয়াশার জন্য লিখেছি, সেটা শ্রোতারা শুনে অ্যাপ্রিসিয়েট করেছে এবং সেটা টিআরপি বিচারে যখন আবার বইয়ের মধ্যে যাবে এটা কিন্তু একটা অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো থ্যাঙ্কফুলি তখন আমার দুটো গল্প ছিল এবং দুটো গল্পই আমার আমাকে যেটা জানিয়েছে এবিসি রেডিও সেটা হচ্ছে দুটো গল্পই টিআরপিতে বেশ ভালো করেছিল, এই জন্য ওই দুইটা গল্পকে সিলেক্ট করা হয়েছে। এবং ওটা যে একটা ব্যাপার, আমরা যখন মেলায় গিয়েছি, মেলাতে যাওয়ার পরে আমি ফার্স্টে বলিনি যে আমি আসলে ওই গল্পের লেখক বা ওইখানে আমার গল্পগুলো আছে। আমি গিয়ে মেলাতে জিজ্ঞেস করেছি যে আচ্ছা এই বইটা কি চলছে, আপা কি বলেন এটা বেস্ট সেলার আপনি নিবেন? আমি বললাম যে হ্যাঁ আমি আসলে নিব, আমার তো ওখানে গল্প আছে। আপনি কে? মানে উনি আসলে আমার বইয়ের ছবির সাথে আমাকে দেখে চিনতে পারেনি, জিজ্ঞেস দিয়েছেন। তো আমি বইয়ের ছবিটা দেখে বললাম যে এটা এটা আমি। তাহলে তো আপনি ফ্রি কপি পাবেন, নেন দুইটা নিয়ে যান। এবং পুরো যে ব্যাপারটা এটা আসলে একটা আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য একটা নতুন বিষয় যে একটা রেডিও প্রোগ্রাম হচ্ছে সেটা এত বেশি শ্রোতা প্রিয়তা পাচ্ছে এবং পরবর্তীকালে সেখান থেকে গল্প নির্বাচন করে, মানে এত ভালো গল্প সেখান থেকে গল্প নির্বাচন করে একটা গল্পের কালেকশন বের করা হয়েছে গল্পের আকারে। এটা কিন্তু আমার জানা মতে, আমি যদি ভুল হয় প্লিজ ধরিয়ে দেবেন, আমার জানা মতে একটা চমৎকার একটা বিষয় এবং এটা একটা ইন্সপিরেশনের বিষয় একটা লেখকের কাছেও। সো অভিজ্ঞতা চমৎকার।
আচ্ছা মেঘনা, মানে তোমার কিরকম লেগেছিল যখন?
আমার অসম্ভব ভালো লাগছে। আমি তো মনে হয় যে বইটা নিয়ে অনেকক্ষণ তাকায় ছিলাম যে আমার গল্প এটাতে, আমি চিন্তা করতে পারতেছিলাম না এত ভালো লাগছে।
একটা গল্প ছিল,
হ্যাঁ একটা গল্প ছিল,
আরো একজন ছিল সিফাতেরও ছিল একটা।
আমি তখন সবে জয়েন্ট
করেছি আমাদের সঙ্গে শাড়ি।
মানে কুয়াশার কাজ থেকে শুরু করে, কাজ পাওয়া থেকে শুরু করে সবকিছু, এই যে আমার সাথে যেটা হচ্ছে যে মেঘ না চাইতেই জল বলে না, আমি কখনো আশা করিনি যে আমি পরীক্ষা কেবল শেষ করেছি, রেজাল্ট পেয়েছি, আমি এত তাড়াতাড়ি একটা কাজ পেয়ে যাব। এটা যেমন মানে কুয়াশার কাজটা পাওয়াটা যেমন ছিল, আর বই বেরোলো যখন আমাদের গল্প নিয়ে, আপনি যখন আমাদেরকে বললেন যে তোমার দুটো লেখা লাগবে, মানে রুম্বাপুর মতই অবস্থা, আমিও ওই একই, আবার ওই একই সিচুয়েশনে যে মেঘ না চাইতেই জল। তো মানে এটা তো কোনো তুলনাই হয় না যে কুয়াশার মাধ্যমে আমি যা যা পেয়েছি, এবিসির মাধ্যমে যা যা পেয়েছি, আর কোথাও সেটার স্বীকৃতি পাই না পাই, আমার ফ্যামিলির মানুষজন সেটা কারণে আমাকে অনেক অন্যরকম একটা জায়গায় নিয়ে গেছে।
আর সেতু, এখানে তোমার কিছু বলার নেই, তুমি আমাদের বই সম্পর্কে ছোট করে কিছু বলতে পারো, তোমার কোন লেখা সেখানে ছিল না?
আমার লেখা ছিল না, বাট আমি
তোমার অনেক ভালোবাসা ছিল,
অনেক ভালোবাসা ছিল। আর শুরুতে যেটা নিবেদন বা ইয়াটা থাকে উৎসর্গ, প্রথমে আমার নামটা ছিল থ্যাঙ্কফুল।
ওকে, আর আমাদের সর্বকনিষ্ঠ স্ক্রিপ্ট রাইটার অর্থাৎ মশিউর রহমান শান্ত, বলো কুয়াশার বই নিয়ে। আমি শান্তকে একটা থ্যাঙ্কস জানাতে চাই, কারণ অন্বেষা সাজাদ ভাইকে কিন্তু পরিচয় করে দিয়েছিল শান্তই তার সঙ্গে আমার, এবং শান্তই কিন্তু প্রথম উদ্যোগ নেয় যে কুয়াশার বইটা বের করা হবে। এই জন্য শান্তকে আমরা একটা থ্যাংকস জানাই, ওটা ছোট তালি দিয়ে
শান্তকে। খুব মজার ছিল ওই সাদাত ভাই শুনছিলেন আর কি আমাদের গল্পগুলো, তো হঠাৎ করে বললেন যে এটাকে যদি বই আকারে করা হয় কেমন হবে। কিন্তু আমরা তো লিখি হচ্ছে রেডিও ড্রামা স্টাইলে, ড্রামা আর বইয়ের আকারের গল্প কিন্তু অনেক পার্থক্য। তো তখন ওটাকে আমি বললাম যে নতুন করে রিরাইট করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। উনি খুব এক্সাইটেড ছিলেন, তারপর আপুর সাথে কথা হলো, একরাম ভাইয়ের সাথে কথা হলো, তারপরে বই করা হলো আর কি। বই বের করার পর হচ্ছে অন্যরকম একটা মানে ফিলিং কাজ করছিল। আমি যখন মেলাতে গেলাম, আমি বলিনি যে আমি বইতে লিখেছি বা কিছু, গিয়ে দেখি যে বিশাল একটা ভিড়, আমি তো অবাক হয়ে গেছি। আমি নিজেও খুব টেনশনে ছিলাম যে কারণ প্রতিটা বই প্রকাশের পিছনে অনেক ইনভেস্ট করতে হয়, সেটা রিটার্ন আসে কিনা এটা সেটা। তো সাদাত ভাই যেহেতু আমার কথাতে বলছে, দেখা যাবে যে আলটিমেটলি ফল্ট কিছু হলে আমার উপর দিয়ে যাবে। তো ওটা নিয়ে দাঁড়িয়ে আছি, দেখি যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে স্টলের বাইরে। তো হঠাৎ করে যখন সামনে গেলাম, উনি প্রকাশক পরিচয় করে দিলেন যে ইনিও কিন্তু লিখেছে, এবং দেখলাম যে সাথে সাথে 10-15 জন আসে আমার অটোগ্রাফ নিতে, মানে একদমই অকারণে। তারপর হচ্ছে মানে ওই ফিলিংটা খুব অদ্ভুত রকমের ফিলিং ছিল।
হ্যাঁ, এরকম অভিজ্ঞতা আছে, কিন্তু আজকে সময় এত অল্প, এত অল্প সময় আমরা সব গল্প শুনেও শেষ করতে পারবো না। আমি চাচ্ছিলাম যে আমি স্ক্রিপ্ট রাইটার, আমি খুব ছোট করে রুম্পা একদম সবাই অল্প অল্প করে, যে স্ক্রিপ্ট লেখার সময় মাথায় কি থাকে, কারণ আমি একটা প্রেশার দিই অনেক সময়, অনেক কিছু আমি বলেও দিই যে এটা হতে হবে, অনেক সময় এটা হয় না আরেকটা হয়ে যায়। শুনি একটুখানি। আচ্ছা, মেঘনাথ থেকে শুরু করি।
আমি হচ্ছে খুব চিন্তা করি, আর হচ্ছে যাকে দেখি আশেপাশে তাকে খুব ফলো করি,
সেটা আমি জানি। কারণ আমাদের এবার যেদিন প্রকাশনী উৎসবটা ছিল, সেদিন আমার আর মেঘনার পাশের রূপা ট্রাফিক জ্যামে
আটকা ছিল,
মরকুন্মোচনের সময়। হ্যাঁ, শাড়ির বাবা অসুস্থ ছিল, তো সেখানে একটা লোক পান খাচ্ছিল খুবই বিশ্রী রকম,
আমার পাশে এসে
ভয়ঙ্কর, এবং ওর পাশে দাঁড়িয়ে
সারাক্ষণ আমার পাশেই ছিল।
তখনই বলছে যে আপু, এই লোকটাকে নেক্সট ক্যারেক্টার, নেক্সট স্ক্রিপ্টের মধ্যে এই লোকটার ক্যারেক্টার নিয়ে আসবো। এবং সেটা কোন গল্প ছিল সেটা একটু বলো। যে
সেটা হচ্ছে ভয়,
ভয়
ছিল
নাটকের। হ্যাঁ,
আর আমি হচ্ছে
বইমেলা চলছিল।
হ্যাঁ, বইমেলা চলছিল। আর আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যেখানে আমি যাই সেখানে একটু একা একা থাকার চেষ্টা করি, ওইটা আমাকে খুব হেল্প করে। আর হচ্ছে আর বর্ণনা লিখার সময় এত বেশি লিখা হয়ে যায় মনে হয় এই জন্যই, কারণ খুব খুঁটায় খুঁটায় দেখি জিনিসগুলা। কারণ যখন আমি যাই জায়গাটাতে, সেই জিনিসটা মনে হয় আমি যেভাবে দেখলাম, মানে শামিনাবু পড়ার সময় যেন আমার অডিয়েন্স বা যারা শুনে সবসময় কুয়াশা, ওরা যেন ওটার মধ্যে মানে বুঝতে পারে বিষয়টা, সেই জন্য এই ঘটনাগুলো ঘটে আর কি।
আচ্ছা, আর যাকে সবচেয়ে বেশি চাপাচাপি করতে যে এই কাজটা খুব ভালো করে করে কিন্তু এটা তার করার কথাটা, সেটা হচ্ছে শাড়ি, আমাদের যে ডিরেক্টর কুয়াশা, সে বাধ্য হয়ে যখন তোমরা খুব
বিপদে ফেলে
দিয়েছেন করো, তখন কিন্তু সে উদ্ধার করে, এটা শান্তও করে, কিন্তু শান্ত অনেক অনেক বেশি প্যারা দেয় আমাকে সবচেয়ে বলেই দিলাম।
আচ্ছা, আসলে এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমার যে ব্যর্থতা, সেটা হচ্ছে আমি যত পর্যন্ত কল্পনাতে না দেখতে পাই তত পর্যন্ত আমি লিখতে পারি না। যখন হচ্ছে আমি দেখতে পারি যে একটা ক্যারেক্টার বা গল্পটা যখন মাথায় চলে আসে, তখন মানে অটোমেটিকলি লেখা আসতে থাকে।
না না, অনেক সময় কিন্তু এরকম হয় যে মাথায় কিছু নাই কিন্তু শারমিনাপুর ফোনের পরে কলম নিয়ে বসার পরে কি যেন আসতে থাকে, খালি কলম নিয়ে
সুন্দর করে বলতে থাকে এটার পর এটা লিখবা, এরকম ঘটনা হবে।
হ্যাঁ, তা তো বলে। হ্যাঁ, তাও বলে।
আচ্ছা, শাড়ির কাছে যাচ্ছি।
ওই যে বিপদ থেকে উদ্ধার করার কথা বলছিলেন, আসলে এখন মনে হয় আমি নিজেও খুবই সরি আপু আপনার কাছে, যে এখন আমি আগের মতো পারি না বিপদ থেকে উদ্ধার করতে, সিচুয়েশন এখন আগের মতো নাই। আগে এক সময় ছিল যে সব মাসে 4টার মধ্যে 3টা স্ক্রিপ্টই আমি দিচ্ছি, 2টা স্পেশাল এপিসোড করে তারপরে আরেকটা নতুন স্ক্রিপ্ট। এটা
একটা জিনিস শাড়ি, আমরা যারা ক্লাসিক গুলো শুনেছি, ব্রাম স্টোকারের ড্রাকুলা ছিল, তারপরে ফেলুদা ছিল, সেটা শাড়ি করেছে ব্যোমকেশ বক্সি, সেটা করেছিল সিফাত মাহমুদ। তো যাই হোক, এখন সব শেষ প্রশ্ন কুয়াশা টিমের কাছে আমার, যে কে কতটা ভীতু এবং কুয়াশা শুনলে কে কতটা ভয় পায় একা একা বাড়িতে বসে। হ্যাঁ, এটা খালি যে সবাইকে ভয় দেখায় এই মিউজিক দিয়ে, এবং সাউন্ড
সবাই চিন্তা করে লেখে বা অনেক মানে ভয়ের কাহিনী করে, কিন্তু আমি যখন সাউন্ড ক্রিয়েট করি তখন ওই রুমের মধ্যে আমি একা থাকি। এবং মাঝে মাঝে আমার কাজ করতে গিয়ে দেখা গেছে আমার দরজা কেউ খুঁজছে, আমি মনে করি আমার দেখছে গায়ের লোম টোম সব দাঁড়িয়ে। আর এরপর যখন বাসায় যাই, হ্যাঁ, আমি রাত অনেক রাতে ফিরি বাসায় কাজ শেষে, তো দেখছে আমার লিফ্ট বন্ধ হয়ে যায়, আর তখন দেখছে অনেক সময় আমার হেঁটে উপরে উঠতে হয়, তখন আমার মানে খুবই মানে বাজে সিচুয়েশন হয় যে আমার পিছনে মানে কেউ আছে, মানে সবসময় এটা
পিছনে।
আমার বাসার গেটের কাছে গিয়ে আমি লাইট ডাউন করি, ততক্ষণ পর্যন্ত আমি মানে কাঁপতে থাকি।
সে তো বলো, তুমিও তো ভয় দেখো লোককে।
হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে ইমোশন, ধরেন কোন একটা ইমোশন আমি এক্সপ্রেস করছি, ওটা করতে হলে আসলে আমার যেটা মনে হয় যে ইমোশনটা ওই ইমোশন থেকে মানে কন্ট্রোল করার একটা পাওয়ার থাকতে, আমি ভয় যাতে না পাই সেজন্য আমি অনেক পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স আমার উপর ঘটিয়েছি, যাতে করে আমি মানে ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি।
বেসিক্যালি সে ভীতু না, বুঝাই যাচ্ছে
না, আমি যথেষ্ট ভীতু, বাট আই এম ট্রাইং টু কন্ট্রোল।
আমি কিন্তু অনেক ভয় পাই, এটা আমি শর্মিনাবাকে বলেছি যে আমি যখন লিখি তখন আমি মাঝে মাঝে একটু ডানে তাকাই, একটু বাঁয়ে তাকাই, দেখি পিছনে কেউ আছে কিনা, এবং আমি বেশিরভাগ সময় লিখি রাত্রেবেলা 12টার পরে, তো আপনারা বুঝতে পারছেন। আর আপু ব্যোমকেশ বক্সী কিন্তু আমিও লিখেছিলাম একটা দুপে সাপ।
আচ্ছা মেঘনা, ভয়
আমার উল্টো শর্মিন, আমি একদমই ভয় পাই না, একদম
ভালো। এই জন্য তুমি বেশি করে ভয় দেখাও,
লাশ নিয়ে শুয়ে থাকলেও মনে হয় আমার ভয় লাগবে না, আমি হচ্ছে এতটা সাহসী, মানে এত সাহসী আমি। আমি কুয়াশার আগে কখনো কোনো হরর মুভি দেখিনি, বা ভূতের গল্প আমি একদমই শুনতেই পারতাম না, এরকম ছিলাম, এত ভীতু ছিলাম। আর এখন আমি কোনো মুভি দেখলে আমার কিছুই মনে হয় না, কিন্তু আমি যখন একা থাকি, আমাদের বাসার মধ্যে যদি একদিক থেকে আরেকদিকে যেতে হয়, তখন রাত্রেবেলা একা অন্ধকারের মধ্যে তখন আমার ভীষণ ভয় লাগে, এবং স্ক্রিপ্ট লিখতে পারি না এখন আগের মতো, ওই একটা কারণে যে ওই একা থাকতে আমি পারি না একদমই।
আচ্ছা শান্ত, তুমি কথাটা ভীতু বলো।
যখন লিখি দেখা যায় বেশিরভাগ সময় হচ্ছে রাতে লিখতে হয়, ওই মধ্যরাতে একবার এমন হলো যে আমি লিখতে লিখতে হঠাৎ করে পিছনে টুস করে শব্দ হলো, আমি ওই সময় হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে গিয়েছিল আর কি, মানে মনে হচ্ছিল যে একদম যাদেরকে নিয়ে লিখছি তারাই বুঝি সামনে চলে আসছে। এই লাস্ট উইকের যে এপিসোডটা লিখেছি সেই এপিসোডে সেই অবস্থা হয়েছে, 3:30 সময় আমি অন্য রুমে গিয়ে ঘুমাতে হয়েছে, আমি এত উপায় পাচ্ছিলাম, মনে হচ্ছিল কবরস্থানে যে লোকটা পাহারা দিচ্ছিল ওই লোকটা বুঝি আমার সামনে চলে আসছে।
আর আমি ভয় পাই কি না পাই সেটা আজকে প্রথম আলোতে একটা আমার ছোট একটা ইন্টারভিউ গেছে সেখানে লেখা হয়েছে, কিন্তু আরেকটা কথা আমি বলতে চাই, একটা ছোট্ট বাচ্চা সেদিন আমাকে দেখে বলছে তুমি পচা, তুমি যাও, তুমি মানুষকে রেডিওতে ভয় দেখাও। এটা হচ্ছে আমি মনে করি এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। তো সবাই খুব ভালো থাকবেন, এবং কুয়াশা টিমে যারা আছো তোমরা সবাই খুব ভালো থাকো, আরো অনেক অনেক বড় হও, এবং শুধু কুয়াশাতে না, তোমাদের এই কুয়াশার গন্ডি ছেড়ে তোমরা আরো বড় কিছু করো।
আপু আমার একটু কিছু কথা বলার আছে, আমি দুইজন মানুষের কথা না বলে পাচ্ছি না, বলতেই হবে। একজন হচ্ছে সাকি আপু, যার হাত ধরে আসলে আমি কুয়াশাতে এসেছিলাম, এর আগে যিনি এই নাট্যাংশটা পরিচালনা করত, আর আরেকজন হচ্ছে আমাদের প্রত্যয় ভাইয়া,
যাকে আমরা হারিয়েছি কিছুদিন আগে। প্রত্যয়ের অনেক বড় কন্ট্রিবিউশন ছিল কুয়াশাতে, সে অনেক দীর্ঘদিন অভিনয় করেছে কুয়াশাতে। তো আমাদের সময় একদম কম, আমাদেরকে বিদায় নিতে হচ্ছে, তো সবাইকে অনেক ধন্যবাদ আজকে এত কষ্ট করে সময় দিয়ে রাতে আমার সঙ্গে থাকবার জন্য, এবং সবাই যারা শুনছেন আমাকে তাদেরকে বলছি কোথাও যাবেন না, ফিরে আসছি আজকে কুয়াশার মূল আকর্ষণ অর্থাৎ আজকের কাহিনী নিয়ে, সঙ্গেই থাকবেন। চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM, আর সঙ্গে আছি শর্মী। আর এখন শুনবেন আজকের কুয়াশার মূল কাহিনী। আজকের কাহিনী লিখেছেন মাকসুদা রহমান মেঘনা। আজকে আমরা পুরো কাহিনী একসঙ্গে শুনবো সরাসরি, অর্থাৎ আমি ফিরে আসব একদম কাহিনী শেষ হওয়ার পর, এবং আজকের কাহিনীর নাম একবার শেষেই শুনবেন। তো চলুন তাহলে এখন শুনি প্রথম পর্ব, তারপর প্রথম পর্ব শেষ করে চলে যাব সরাসরি দ্বিতীয় পর্বে, তারপরে শুনবো বাকি পর্বগুলো, সঙ্গেই থাকবেন। মানুষের ইচ্ছে শক্তি বা চাওয়ার প্রবল বোধ যাই বলি না কেন, তা কিন্তু সত্যিই বিস্ময়কর। কোন যুক্তিতর্কের ধার ধারে না মানুষের অবচেতন মন। এই যেমন ধরুন, কল্পনায় আমি আপনি চাইলেই এক সেকেন্ডে সেন্ট মার্টিন পৌঁছে যেতে পারি, অথবা সাইবেরিয়ার তুষারপাতে। আচ্ছা, এমন কি কখনো হয় যে আমরা চাইলে কয়েকশো বছর পেছনেও যেতে পারি? পারি তো, স্বপ্ন বা কল্পনার ফাঁদে। বিজ্ঞান হয়তো কোনোদিন কোনো আবিষ্কার দিয়ে আমাদেরকে পেছনের দিনগুলোতেও নিয়ে যেতে পারবে, কিন্তু আমি ভাবছি কল্পনা বা স্বপ্ন মানুষকে কতবার কত কিছুর ভেতর দিয়ে রহস্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ভেবেছেন কখনো? সেদিন সন্ধ্যেটা ছিল ঈষৎ স্বপ্ন মোড়া, ঘুম ঘুম চোখ নিয়ে তন্দ্রা দেখছে, পথের শেষ প্রান্তে গাছের সারি আর চুনগাম ওঠানো দেয়াল ঠাসা খোলা গেটের মাঝখান দিয়ে স্বপ্ন কুয়াশার মতো ঝিরঝির বৃষ্টির ছাঁটগুলো যেন নেচে গিয়ে হেসে বেড়াচ্ছে। বর্ষার নাম না জানা বুনো ফুল আর ভেজা মাটির সোদা গন্ধ মিলে মিশে প্রকৃতিকে নানা সুবাসে ভরিয়ে দিয়েছে বৃষ্টি। দিনের শেষের মাতাল পরিবেশ
অবিরাম ক্লান্তিহীন ঝিরিঝিরি বৃষ্টি, এ অবস্থায় স্বভাবতই মানুষের চোখে ঘুম নেমে আসে। চারদিকে সবকিছু আস্তে করে অস্পষ্ট হয়ে মুছে যায়, আর তারপরে নেমে আসে স্বপ্নের নানা বিচিত্র অনুভূতি। সে অভিজ্ঞতা যদিও ক্ষণস্থায়ী, তারপর আমরা স্বপ্ন ভালোবাসি। একে একে সব আলো জ্বলে ওঠে, আর আমাদের স্বপ্নের দেশ হঠাৎ দূরে কোথাও মিলিয়ে যায়। থাকে স্বপ্ন মোড়া কিছুক্ষণ কিছু নিজস্ব মুহূর্ত। বড় মামা এই কলেজেরই বাংলা অধ্যাপক। কলেজটা একটা কয়েকশো বছরের পুরনো রাজবাড়ি। রাজার নাম শ্রী সুসং সোমেশ্বর পাঠক। অবশ্য তন্দ্রার স্কুলও রাজবাড়ি ছিল। তন্দ্রার বাড়ি শহর থেকে বেশ অনেকখানি দূরে। ওর গ্রামের নাম কৃষ্ণের চর। ওখান থেকে তন্দ্রা কলেজে যাওয়া আসা করত, কিন্তু বর্ষাকাল বলে বড় মামা জোর করে নিয়ে এসেছে, কারণ বর্ষায় সোমেশ্বরীর পানি ফুলে ফেপে সমুদ্র হয়ে যায়। আসার পথে নৌকা পার হতে হয় বলে তন্দ্রার মাও খুব চিন্তা করেন। তাছাড়া সোমেশ্বরী খুব স্রোতস্বিনী নদী, টুকার সাঁতারও এই শীতের রাতে হিমশিম খায়। তন্দ্রার বাবা মা দুজনেই চাকরিজীবী। মা প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস, আর বাবা ভূমি অফিসের একজন বড় কর্মকর্তা। তন্দ্রার বাবা তৌফিকুল ইসলাম সেগুনবাগিচায় থাকেন। তিনি প্রতি মাসের প্রথম ও শেষ সপ্তাহে বাড়ি আসেন। তৌফিকুল ইসলাম ছাত্রজীবনে টুকটাক লেখালেখিও করতেন। বাড়িতে তার ছোটখাটো একটা লাইব্রেরিও আছে। মেয়েকে তাই শুধু পাঠ্য বই ডুবিয়ে রাখেননি তিনি। তন্দ্রার বাবা সবসময় তন্দ্রাকে বলেন, পাঠ্য বই পচে পচে যে সার হয় সেখান থেকে শুধু সিজনাল জ্ঞানের চাষ হয়। পরীক্ষা শেষ, ফলনও শেষ, তাই ঘিলোতে এখন সার দাও যাতে পৃথিবীর সমস্ত জ্ঞান সেখানে চাষ করে উর্বর ফসল পাওয়া যায়। মজার মজার সব বই ছোটবেলা থেকেই তন্দ্রার প্রতি জন্মদিনে বাবা সুন্দর করে র্যাপিং পেপারে মুড়িয়ে উপহার দিতেন এবং বলতেন বই পড়া শেষ হলে এক বক্স চকলেট পাবে। তন্দ্রা চকলেটের লোভে বই পড়তে পড়তে এক সময় দারুণ পড়ুয়া হয়ে গেল। বাবার লাইব্রেরির প্রতিটা বই এখন তন্দ্রাকে জানে। এখন বোঝে তন্দ্রা বাবা আসলে বই পড়ার অভ্যাস করিয়ে দিয়েছেন। বাড়ি থেকে আসার পর বাবা মার কথা যেন বেশি বেশি মনে পড়ছে তন্দ্রার। তন্দ্রাদের বাড়িটা তন্দ্রার খুব প্রিয়, যদিও সবার কাছে নিজের বাড়ি প্রিয় হয়তো তাই। মাত্র এগারো দিন বাড়ি ছাড়া, অথচ মনে হচ্ছে যেন এগারো বছর। বিছানায় শুয়ে শুয়েই তন্দ্রা আন মনে এসব ভাবছে।
কিরে বেশ লম্বা ঘুম দিলি তো, উঠে পড়, সন্ধ্যা লেগে গেছে তো, ভর সন্ধ্যায় শুয়ে থাকতে নেই।
সত্যি অনেক অনেক গভীর ঘুম আছে। তোমার মেয়ে দুটো দৌড়াদৌড়িতে ঘুম ভাঙলো।
যাক তাহলে, ভালো একটা অ্যালার্ম ঘড়ি পাওয়া গেল তোর জন্য।
মামা কোথায়?
তোর মামা তো গেছে তার এক ছাত্রের বাসায়, দাওয়াত আছে। হাত মুখ ধুয়ে আয়, তো চা দিচ্ছি, সঙ্গে মজার একটা আইটেম।
আসছি। কই দাও তোমার মজার আইটেম, কই দাও। এটা এটা কিসের বড়া?
সজনে পাতা আর থানকুনি পাতা একসঙ্গে।
দারুণ হয়েছে তো।
তোর মামার তো সন্ধে হলেই ভাজা পোড়া লাগে। কলঘরের পাশে চালকুমড়া গাছে ফুল দেখে বলছে ওই ফুল দিয়ে বড়া বানাতে।
আমি তো জানি মিষ্টি কুমড়া ফুলের বড়া হয়, চালকুমড়ার ফুল দিয়েও বড়া হয় নাকি?
হ্যাঁরে তোর মামার কথা বলছে, দুইটা ফুলের রঙই যেহেতু হলুদ কাজেই সমস্যা নাকি হবে না। মাঝে মাঝে মনে হয় তোর মামা বাংলা নয় উদ্ভিদবিদ্যার প্রফেসর, সারাক্ষণই ফুল লতা পাতার পেছনে পড়েই আছে।
ঠিকই বলেছ, মারও কিন্তু খুব গাছপ্রীতি, ভাই বোন তো মিল আছে।
বড় মামার বাড়িটা ঠিক বাড়ি নয়, কলেজের কোয়ার্টার। এত আহামরি কিছু নয়, তিন শেডের বিল্ডিং। প্রথম কয়েকদিন তন্দ্রার মন বসছিল না, কিন্তু আজ সন্ধ্যাটা ওর খুব ভালো লেগেছে। অবশ্য ট্যাপ ট্যাপানো বৃষ্টির জন্য ঘরে বসেই থাকতে হয় সারাক্ষণ। মামা মামির যমজ দুই মেয়ে নিয়ে সুখের সংসার। মামি তন্দ্রাকে খুব ভালোবাসেন, আর মামা তো তন্দ্রা বলতে অজ্ঞান। বড় মামাকে তন্দ্রাও ভীষণ ভালোবাসে, কারণ বড় মামা অন্য সব টিচারদের মতো সারাক্ষণই জ্ঞান দেয় না, আবার হুটহাট পড়াও ধরে না। অদ্ভুত টাইপের একজন ভালো মানুষ তিনি। বড় মামার নাম শরীফুল হক। তন্দ্রার বাবার খুব ইচ্ছে ছিল তন্দ্রাকে ঢাকার কোনো কলেজে ভর্তি করিয়ে দেবে, কিন্তু মামার জন্যই হল না। তাছাড়া তন্দ্রারও অত মত ছিল না। নেত্রকোনা জেলার পাহাড়ি এবড়ো থেবড়ো ছোট সুন্দর গ্রামই তন্দ্রার কাছে স্বর্গ। আর সোমেশ্বরের বুকে কমলা রঙের সূর্যাস্ত তন্দ্রার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য, যে সৌন্দর্যের একটা আলাদা নিজস্ব জাদুর মতো রং আছে। এবার তন্দ্রার কলেজ নিয়ে কিছু কথা বলি। এই কলেজ ভর্তির আগে তন্দ্রা কয়েকবার এখানে এসেছে, কিন্তু অদ্ভুত লাগে এটা ভেবে যে লোকে একে আজও রাজবাড়ি বলে। রাজবাড়ির কোনো চিহ্নই এখানে নেই। কলেজের চারদিকে পুরনো কিছু পাম গাছের সারি, চুনকাম উঠানো সাধারণ ইটের দেয়াল আর খুবই গরিবী টাইপের একটা লোহার খাঁচা মতো প্যাটার্নের গেট, ব্যাস এই পর্যন্তই। একটা শহীদ মিনার আর লম্বা টিনের খোপ খোপ ঘর। প্রতিটা খোপে কিছু বেঞ্চ আর বড় চৌকির উপর একটা করে টেবিল। টেবিলের পিছনে ব্ল্যাকবোর্ড, এখানে হোয়াইট বোর্ডেরও চল নেই। নতুনত্ব বলতে শুধু কলেজে ঢুকেই সবুজ মাঠের বুক চিরে অনেক দূর পর্যন্ত হেঁটে আসার পর একটা আধুনিক তিনতলা বড় বিল্ডিং। এই বিল্ডিংটা একেবারে নতুন। সামনের এই আধুনিক বিল্ডিংটার জন্য পেছনের টিনের খোপ খোপ ঘরগুলো ভালোভাবে চোখে পড়ে না। তবে নতুন বিল্ডিং এর সামনে 300 বছরের পুরনো দুটা লিচু গাছ আছে। তার পেছনে বেশ অনেকখানি খালি জায়গা। এই জায়গাটাতে নাকি একটা নাচমহল ছিল। সেই নাচমহল পৃথিবী বিখ্যাত। পৃথিবীর নানা দেশ থেকে সেই সময় রাজপুত্ররা আসত নাচমহলের সৌন্দর্য আর ভুবন বিখ্যাত নাচ দেখার জন্য। সুসং রাজার নাচমহলকে অনেকে স্বপ্নলোকও বলত। সময়ের সাথে সাথে ওই নাচমহল মাটি নিচে ডেবে গেছে। এসব তন্দ্রা শোনা কথা। তন্দ্রার বাবাও নাচমহলের সঠিক ইতিহাস জানে না। যেটুকু তন্দ্রা নাচমহল সম্পর্কে জেনেছে সেটা ওর দাদির কাছ থেকে। নাচমহলটা ছিল নাকি রঙিন কাঁচের তৈরি। বিভিন্ন দেশি বিদেশি রত্ন দিয়ে কাঁচের উপর অপূর্ব কারুকাজ খচিত নাচমহলের এক বিন্দু সৌন্দর্য তন্দ্রা দেখতে পারল না। ইস, কারণ নাচমহলের এক বিন্দু কাঁচ তো দূরে থাক। যেখানে নাচমহল ছিল সেখানে তার চিহ্ন নমুনাও আজ নিশ্চিহ্ন।
তন্দ্রা, ওখানে দাঁড়িয়ে কি করছিস?
কিছু না মামি, কিসের জন্য শব্দ হচ্ছে? এদিকে আসো তো একবার।
কিসের শব্দ? কই?
এই যে কান পাতো, বুদবুদের শব্দ আসছে ওই পাশ থেকে। মনে হচ্ছে কিছু পানিতে ডুবছে, চলো তো দেখি।
না না, খবরদার, টিনের বেড়ার ওই পাশে একদম যাবি না, তোর মামা রেগে কিন্তু আগুন হয়ে যাবে।
কি যে বলো, মামা আমার সঙ্গে রাগ করবে? কখন না।
তন্দ্রা, ওইটা একটা রহস্য কুয়া, আমি কখনো ওদিকে যাই না। দেখছিস না বেড়া দিয়ে একদম আলাদা করা জায়গাটা?
মানে কিসের রহস্য কুয়া? আগে তো শুনিনি এ কথা।
আচ্ছা, তোর মামাকে জিজ্ঞেস করিস। এখন চল তো, তোর মামা এসে দেখলে বাড়ি মাথায় তুলবে।
কিন্তু শব্দটা কিসের?
চুনের। তোর মামা কুয়োতে চুন দিয়েছে আজ সকালে, পানি পরিষ্কার রাখার জন্য।
এই বললে রহস্য কুয়া, আবার বলছো মামা কুয়ার পানিতে চুন দিয়েছে, মানেটা কি?
ওই রহস্য কুয়া শুধুমাত্র মেয়েদের জন্য নিষিদ্ধ।
আমি দেখবো মামি, কি রহস্য কুয়া নিয়ে যে তোমরা বাস করছো, প্লিজ আমাকে একটু দেখতে দাও।
না বাবা, তুই ভুলেও কখনো এদিকে আসবি না, কোনো মেয়ে ওই কুয়ার কাছে যেতে পারবে না।
রহস্য কুয়ার শব্দটা যেন তন্দ্রার মাথায় গেঁথে গেছে। রহস্য কুয়ার চেয়ে বেশি গেঁথে গেছে মেয়েদের জন্য নির্দিষ্ট এই শব্দটা। কেমন আছে ওই রহস্য কুয়ায় যে মেয়েদের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দেয়া? মামিকে বলে লাভ নেই, তার চেয়ে মামার কাছ থেকে রহস্যময় ঘটনাটা জানতে হবে। মামা অবশ্যই বলবে, কিন্তু এতদিন বলেনি কেন সেটাও তো একটা নতুন রহস্য। এমনকি বাবা মার কাছেও কোনোদিন এই রহস্য কুয়া নিয়ে কিছু শুনিনি তন্দ্রা। বিকেল থেকে আকাশে রাজ্যের মেঘ, এখন ঘোর বর্ষা। এটা পাহাড়ি অঞ্চল বলে এখানে প্রচুর বৃষ্টি হয়। আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাস শুরু হয়েছে। শ্রাবণ মাসের বিশেষত্ব হচ্ছে প্রতি রাতে আকাশ ভাঙা বৃষ্টি। সারাদিন মোটামুটি একটা নরম রোদের দিন থাকবে, কিন্তু সন্ধে হতেই আকাশের মুখ ভার হয়ে যাবে। আজও তাই হল। এমন বৃষ্টি শুরু হয়েছে যে সন্ধে থেকে মনে হচ্ছে সুসং রাজার শ্রীহীন রাজবাড়ি আজ বৃষ্টির জলে ডুবে যাবে। তন্দা যে ঘরটাতে থাকে সেই ঘরটার বাইরের দিকেও একটা বারান্দা আছে। ওই বারান্দা দরজা খুলে পুরো কলেজটা দেখা যায়, জানালা দুটো একটা ঘাটের পাশে, অন্যটা বারান্দার দিকে। বারান্দার দিকের জানালাটা বেশিরভাগ সময় বন্ধ থাকে, কারণ সারা দিন কলেজের ছেলেমেয়েরা মাঠে ঘুরে বেড়ায়। জানালা ও দরজায় বেশ মোটা পর্দা দেয়া। বড় মামার এই ছোটখাটো বিল্ডিংটা কিন্তু খুবই মজবুত। ভেতরের দিকে সুন্দর লম্বা টানা বারান্দা, বারান্দা থেকে নেমে একটু হেঁটে কলঘর। কলঘরটা সুন্দর, পাশে কিছু সবজির গাছ বুনেছে মামা। বারান্দার পশ্চিম দিকে লাগোয়া রান্নাঘর, তবে বাড়িটা নিচু তাই বৃষ্টিতে খুব দ্রুত পানি জমে যায়। শুধু সামনের দিকের বারান্দাটা একটু উঁচু আর ঢালু। ভেতর দিকের বারান্দা থেকে নেমে চওড়া করে ইট পাতা রয়েছে, ইটের ওপর দিয়ে সবাই কলঘরে যায়। এই কলঘরের পেছনে যে টিনের বেড়া দেওয়া একটা রহস্য কুয়া আছে, তন্দা সেটা জানতই না। এই কুয়া নিয়ে আগে তন্দা কোনো গল্পই শুনিনি, এমনকি এই বাড়িতে এসেছে আজ 11 দিন, তার মধ্যে একদিনও খেয়াল পর্যন্ত করেনি। অবশ্য যা বৃষ্টি, বৃষ্টির জন্য তেমন বের হওয়াই তো হচ্ছে না। তন্দা জানলার পর্দা সরিয়ে জানলাটা খুলে দিল, তারপর বারান্দার দরজাটা খুলে বারান্দায় একটা বেতের চেয়ার পেতে বসল আর রহস্য কুয়া নিয়ে ভাবতে লাগলো। ভাবনায় ভাটা পড়ল নিজের নামটা শুনে।
তন্দ্রা, কিরে তন্দ্রা, বারান্দায় একা একা বসে আছিস?
এত বৃষ্টি হচ্ছে মামা, তাই দেখতে এলাম তোমাদের রাজবাড়িতে পানি জমেছে কিনা। পানি জমলে খুব মজা হবে, কাল সব ছাত্রছাত্রীরা নৌকায় করে কলেজে আসবে।
বেশিক্ষণ বসিস না, ঠান্ডা হাওয়া দিচ্ছে, গলা টলা ব্যথা হবে, গলায় কিছু জড়িয়ে নে।
মামা তুমিও বসো না।
তোর কি বাড়িতে যেতে ইচ্ছে করছে রে?
কই না তো, এখান থেকে এখানে মন চাইলে তো যাওয়া যায়, আর মা তো 2 দিন পর পর আসেই। তুমি অযথাই ভাবছ
না, নতুন নতুন কলেজে যাচ্ছিস, বন্ধু বান্ধবও তো তেমন হয়নি, তাই ভাবলাম মন টন খারাপ করিস যদি, তোকে তো আবার জোর করে নিয়ে আসলাম আমি।
দূর, তুমি যে কি বলো না বড় মামা, আমার প্রথম কয়েকদিন খারাপ লেগেছিল, কিন্তু এখন এখানে এসে খুব ভালো লাগছে।
এই তো আশ্বিন মাসের পর থেকে নদী শুকাতে থাকবে, তখন আবার বাড়ি ফিরে যাস।
বড় মামা, অনেক স্টুডেন্টরা কিন্তু নদী পার হয়ে প্রতিদিন ক্লাস করতে আসে, তোমরা বেশি বেশি চিন্তা করো, বিশেষ করে মা।
ছেলে মেয়েদের জন্য এমনি এমনি চিন্তা এসে যায় রে, যখন তুইও মা হবি দেখবি তোরও টেনশন হচ্ছে।
আমি তোমাদের মতো অত টেনশন করব না।
সে দেখা যাবে, এখন ঘরে চল, খেয়ে দে ঘুমাবি, বৃষ্টিতে ভালোই ঘুম হবে।
এখন খাবো, মোটে তো 8:30 মতো বাজে, মামিকে বলেছি আরো 1 ঘন্টা পর খাবো, সন্ধ্যায় চা বিস্কিট হাবি যাবে, অনেক কিছু খেলাম না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বারান্দার লাইটটা জ্বেলে দিই।
না মামা থাক, তোমার ওই বাল্বের আলো খুবই চোখে লাগে, ওই যে দেখছো না দোকানের সব লাইট তো জ্বালানোই আছে, তাতেই সব দেখা যাচ্ছে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। তন্দ্রা, তুই কি আজ কলঘরের পেছনে কুয়ার কাছে গিয়েছিলি?
না, কাছে যাইনি, মামি বারণ করলো। কেন বলো তো?
ওখানে কখনো যাবি না, না বলেছি তাই আগ্রহ হয়তো আরো বাড়বে, তাই কাল একবার তোকে আমি কুয়াটা দেখিয়ে নিয়ে আসবো।
তুমি এত সিরিয়াসলি নিচ্ছ কেন ব্যাপারটা?
আসলে তুই আমার খুব প্রিয়, তাই অল্পতেই আশঙ্কা হয়।
বড় মামা রহস্য করে নিয়ে তেমন কিছুই বললেন না। তন্দ্রার মনে হচ্ছে প্রতিটা পুরনো রাজবাড়ির একটা না একটা রহস্য গল্প থাকবেই, আর মানুষ যতই আধুনিক হোক না কেন পুরনো বাড়ির রহস্যময় গল্প নিয়ে দারুণ আগ্রহ মানুষের, তন্দ্রারও তাই। তাছাড়া রহস্যময় অনেক গল্প সে পড়েছে বইয়ে, এখন যদি সত্যি সত্যি রহস্যময় একটা ঘটনার মধ্য দিয়ে যেতে পারে তবে সেটা দারুণ একটা ব্যাপার হবে। তন্দ্রা অনেকক্ষণ বারান্দায় একা বসে আছে, বৃষ্টির ছাঁদ ও চোখে মুখে এসে পড়ছে, একটা ঠান্ডা শীতল অনুভূতি। হঠাৎ তন্দ্রার মনে হচ্ছে ও যেন কেউ নেই, যেন পৃথিবীতে ও একা নিঃসঙ্গ একটা বিষণ্ন তরুণী। সবাই বলে তন্দ্রা নাকি রাজকন্যাদের মতো সুন্দরী, তন্দ্রার চোখ খুবই সুন্দর, বড় বড় মায়া ভরা হালকা সবুজ চোখের মণিদার। চুলটা ঠিক কালো নয়, কেমন যেন একটা ধূসরতা আছে ওর ঢেউ খেলানো চুলে। তন্দ্রার চোখে একটা ঘুম ঘুম কি যেন নেশা আছে, সেই জন্যই ওর নাম রাখা হয়েছিল তন্দ্রা। তন্দ্রা নাম রাখা ওর চোখের জন্য সার্থক। তন্দ্রা এক দৃষ্টিতে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। দূরের আলো আর আঁধারির খেলায় বৃষ্টি যেন এক রহস্যময় মায়াজালে তন্দ্রাকে আচ্ছন্ন করে রেখেছে। লিচু গাছের পেছনে যে ফাঁকা জায়গা, সেখানে তন্দ্রা দেখতে পাচ্ছে গোল হয়ে বৃত্তাকার বৃষ্টি পড়ছে। নিচ থেকে উপরে ঘুরে বেড়াচ্ছে বৃষ্টিটা, আবার উপর থেকে নিচে। কিন্তু শুধু এটুকু জায়গায় কেন এমন হচ্ছে? যেন কেউ একটা গোল বৃত্ত এঁকে দিয়েছে আর বলে দিয়েছে চক্রাকারে বৃষ্টি ঘুরবে। গোল বৃত্তের বর্ডার লাইন ছেড়ে এক মুহূর্তের জন্য বৃষ্টিটা নিয়ম ভাঙছে না। তন্দ্রা গভীর মনোযোগ দিয়ে বৃত্তাকার বৃষ্টির বিষণ্ন নাচ দেখছে। আরে ওটাই কি রহস্য কুয়া নাকি? তন্দ্রার তন্দ্রাচ্ছন্নতা কেটে গেল বড় মামার ডাকে।
তোর মামি ভাত বাড়ছে।
হ্যাঁ মামা আসছি।
আচ্ছা তন্দ্রা, তুই আর জানালার ভেতরের দিকের পাড়টা আটকে দিস তো, কারণ ওই দিক দিয়ে পানির ঝাপটায় তোর মামার টেবিলটা পুরো ভিজে যায়। যেই বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকে, কখন থামবে কে জানে।
ঠিক আছে মামি।
আর এখন তো বৃষ্টি হচ্ছে, অত গরম লাগবে না। বৃষ্টি না হলে ওই জানালাটা আমরা খোলা রেখেই রাতে ঘুমাই।
আমার কোনো সমস্যা হবে না মামি। তাছাড়া তুমি যে বলো এবাড়িতে গুমোট গরম, কই আমার তো তো গরম লাগে না, যথেষ্ট বাতাস খেলে তোমাদের ঘরগুলোতে।
আরে তোর মামার জন্য দিনের বেলা জানালাগুলো বন্ধ রাখতে হয় যে, সেজন্যই তো ঘরগুলো গরম হয়ে থাকে।
তাই তো, এত ভারী পর্দা দেয়া আবার আটকে রাখার কি দরকার মামা?
বুঝিস না, আমি তো শিক্ষক মানুষ, তার উপর কত রকম মানুষ যাওয়া আসা করে সারাদিন কলেজের মাঠে। নিজের সেফটি নিজের কাছেই। আমার বাড়িতে তো আর কাড়ি কাড়ি টাকা আর সোনা গয়না নেই, আমার আছে মূল্যবান সব বইপত্র পরীক্ষার খাতা, এজন্যই একটু সাবধানে থাকি।
ওফ যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য হয় না তো, প্রতিদিন রাতে খেতে বসলেই কারেন্ট যাবে।
কারেন্টের আর কি দোষ, তোমরা খেতেই বসো ওর যাওয়ার সময়। শশী নিশি যখন খায় তখন খাওয়া দাওয়াটা সেরে নিলেই পারো।
ওদের তো আটটার দিকেই খাওয়াতে হয়, তা না হলে না খেয়ে ঘুমিয়ে পড়ে। মোবাইলের লাইটটা জ্বালাও তো।
চার্জারটা কোন দিকে মামি?
হ্যাঁ ওই তো ডান দিকে, দেখ তো টেবিলের ওপরই আছে।
তন্দ্রা আলো জ্বেলে দিল। রাতের খাওয়া সেরে সবাই বিছানায় চলে গেল। পরদিন সকালে বড় মামা তন্দ্রাকে বুয়ার কাছে নিয়ে এলেন।
মামা তুমি যে এসব বিশ্বাস করো বোঝাই যায় না।
আমি এসব বিশ্বাস করি আসলে তা নয়, তবে পুরনো ধ্যান ধারণাকে আমি শ্রদ্ধা করি। নিশ্চয়ই কোনো নিষেধাজ্ঞা ছিল, তাই 300 বছর ধরে মানুষ এটা আজও মেনে চলছে।
আচ্ছা হাতে নাতে এমন কোন প্রমাণ পাওয়া গেছে যে কুয়াতে মুখ দেখলে ক্ষতি হয়?
এখন আর এই কুয়া নিয়ে লোকে এত মাথা ঘামায় না, তবে মেয়েরা এই কুয়াতে নিজের ছায়া দেখে না আর কি।
তুমি এত গুরুত্ব দাও কেন তাহলে?
আসলে আমি এই কুয়া সম্পর্কে ভালোভাবে তেমন কিছু জানি না, আর অজানা জিনিসেই তো ভয় বেশি। নাচঘর সম্পর্কে একটা পুরনো বই কলেজের লাইব্রেরি থেকে পড়েছিলাম, এখানে লেখা ছিল কোনো মেয়ে যদি নিজের ছায়া ওই কুয়ায় দেখত তবে সে অন্ধ হয়ে যেত।
এইসব কথার কোনোই ভিত্তি নাই, এগুলো তো রূপ কথা।
তবে কি জানিস, প্রায় 11-12 বছর আগে এই কলেজেরই একটা মেয়ে অতি কৌতূহলী হয়ে কুয়ায় নিজের ছায়া দেখেছিল। তারপর থেকে তো আর কেউই অর্থাৎ কোনো মেয়ে এই কুয়ার কাছে আসে না ভয়ে।
তার মানে মেয়েটি কি সত্যি সত্যি অন্ধ হয়ে গেছিল? 300 বছর আগের ঘটনা না জানো, কিন্তু 12 বছর আগের ঘটনা তো নিশ্চয়ই শুনেছ।
ওই মেয়েটি অন্ধ হয়েছিল কিনা জানা যায়নি, তবে মেয়েটির লাশ ওই রাতেই কুয়াতে ভেসে ওঠে। 2 দিন পর খোঁজ না পেয়ে লোকজন কুয়ার কাছে এসে দেখে কুয়ায় লাশ। লাশটা উঠানোর পর নাকি মেয়েটির চোখ দুটো একদম সাদা হয়েছিল এবং ওর চোখ খোলা অবস্থায় ছিল।
তার মানে তুমিও বিশ্বাস করো আমি ওই কুয়ায় নিজের চেহারা দেখলে অন্ধ হয়ে যাব?
আমি ওসব নিয়ে ভাবছি না, কিন্তু তোকে শুধু এটাই বলছি, কোনো তো ক্ষতি নেই যদি এই কুয়ার ভেতরটা তুই না দেখিস। এদিকটায় আয়, পাশ থেকে কুয়াটা দেখে নে, আর কখনো এদিকে আসবি না, কারণ প্রিন্সিপাল স্যার জানতে পারলে আমাদের উপর রেগে যাবেন, উনি যেহেতু দায়িত্বটা।
ঠিক আছে ঠিক আছে, আমি এদিকে আর আসবো না। তবে সেটা এই ভেবে নয় যে কুয়ায় উকি দিলে আমি অন্ধ হয়ে যাব। আসবো না এই জন্য যে তুমি বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছো।
আমার লক্ষ্মী মেয়ে, চল।
আচ্ছা মামা, কুয়াটা কি সুসং রাজারই তৈরি?
আবারও সেই কুয়া?
আচ্ছা ঠিক আছে, আর বলবো না, চলো। তোমাকে তো ক্লাসে যেতে হবে।
কেন, তুই যাবি না?
যাব তো।
কুয়াশা
কলেজের দুটো ক্লাস শেষ হতে নোটিস এলো যে আজ ক্লাস হবে না, মাঠে ফুটবল খেলা হবে। অবশ্য এমনি তো বৃষ্টির জন্য অনেকে ক্লাসে আসেও নাই জানি। সব ছাত্রছাত্রীরা হইচই করে মাঠে নেমে গেছে এরই মধ্যে। তন্দ্রা কমন রুমের বারান্দায় দাঁড়িয়ে মাঠের ছেলেমেয়েদের আনন্দ দেখছে, না দেখছে না, শুধু তাকিয়ে আছে। আর ওর মন পড়ে আছে রহস্য কুয়ার ভেতরে। বারবার ইচ্ছে হচ্ছে কুয়াটার কাছে যেতে। টিন দিয়ে বেড়া দিয়ে কুয়াটাকে আলাদা করে রাখা হয়েছে ঠিকই, কিন্তু তন্দ্রা মন থেকে কুয়াটাকে যেন আলাদা করতে পারছে না। কুয়াটা অনেকখানি জায়গা জুড়ে, বেশ বড়, অনেকটা চৌবাচ্চার মতোই, শুধু গোল এই যা। এত পুরনো কুয়া, অথচ বাইরের দেয়ালে কোনো শ্যাওলা নেই, ভেতরে আছে কিনা কে জানে। বাইরের দিকটা সাদা চুলকাম করা, কিন্তু নিচে অর্থাৎ হাঁটার পথখানি খুবই স্যাঁতসেঁতে। কুয়ার আশেপাশে নিম্ন শ্রেণীর গাছগাছালির ঝোপ, তবে অত ঘন ঝোপ নয়। কুয়ার প্রায় এক হাত দূরে দক্ষিণ দিকে লম্বা একটা সুপারি গাছ, গাছ ভর্তি সুপারি, কেউ খায় না মনে হয় ওই সুপারি। আশ্চর্য, আর সুপারি গাছের গোড়ায় দুইটা অনেক পুরনো বনটগর ফুল গাছ। এত ফুল ফুটেছে গাছ দুটাতে যে পাতা দেখা যাচ্ছিল না। তন্দ্রার ইচ্ছে করছিল ঝুড়ি ভর্তি করে ফুলগুলো তুলে আনতে, কিন্তু মামার নিষেধাজ্ঞা অমান্য করলে কপালে খারাপই আছে। মামা যতটা ভালোবাসেন তন্দ্রাকে, ঠিক ততটাই আবার শাসন করেন, যে শাসনের জন্য বাক্য ব্যবহার করা লাগে না, চোখ দিয়েই শাসন করা যায়। নিষিদ্ধ নেশার আকর্ষণ নয়, তন্দ্রার আসলে মামার কাছে প্রমাণ করতে ইচ্ছে করছে যে কুয়ায় নিজের ছায়া দেখলে কে কোনোদিন অন্ধ হয় না। নিশ্চয় অন্য কোনো গল্প আছে। আগেকার রাজা বাদশাহরা নানান হেয়ালি পছন্দ করতেন, হয়তো তেমনি একটা হেয়ালি ওই রহস্য কুয়ার গল্পটা। মামা যদি জানতে পারে তন্দ্রা ওই রহস্য কুয়া নিয়ে সারাক্ষণই ভাবছে, তাহলে তন্দ্রাকে সোজা বাড়ি পাঠিয়ে দেবে। কলেজ আর তন্দ্রা ভালো লাগছে না, তাই বাড়ি চলে এলো। ড্রেস চেঞ্জ করে কলতলায় গেল। মামি কি যেন রান্না করছেন। শশী নিশি দুপুরের খাবার খেয়ে ঘুমোচ্ছে, চোখে মুখে পানি দিতে দিতে হঠাৎ তন্দ্রার চোখ পড়ল কলতলার ডান দিকে চালকুমড়া গাছে অনেকগুলো ফুল রয়েছে, আর দু একটা লতা জঙ্গলা ছেড়ে ওই কুয়ার পাশে টিনের বেড়ায় চড়ে বসেছে।
মামি মামি, তোমার চালকুমড়া গাছে অনেক ফুল দেখছি, তুলে আনবো?
না না, এখন তুলিস না, হালকা বৃষ্টি হয়েছে তো ফুলে পানি জমে আছে, একটু পানিটা ঝরুক, বিকেলের পর তুলে টাটকা ভেজে দেব, আতপ চাল ভিজিয়ে রেখেছি।
আবারও বৃষ্টি হবে মনে হচ্ছে, ওই দেখো পশ্চিম আকাশ এখনো কালো।
ও বাবা, তুই দেখছি তোর মামার মতো আবহাওয়া বিশেষজ্ঞ হয়ে যাচ্ছিস।
মামা না, বাবার কাছ থেকে শিখেছি, পশ্চিম আকাশে ঘন কালো মেঘ মানে বৃষ্টি হবে।
কলঘর থেকে কথা বলতে বলতে তন্দ্রা রহস্য কুয়ার দিকে চট করে চলে এসেছে। মামি খেয়াল করেনি, মামা তো বাড়িতেই নেই। তন্দ্রা কিন্তু ইচ্ছে করে জেনে বুঝে কুয়ার সামনে আসেনি, আনমনে চলে এসেছে, এবং এই কুয়ায় যে নিজের ছায়া দেখা নিষিদ্ধ এটা ওর মাথাতেই নেই। যখন নিজের ছায়া ওই কুয়ার জল দেখল, তখনই তন্দ্রার মনে পড়ল, এ কি, এটাও কি করল? যদি সত্যি তন্দ্রার চোখে দেখতে না পায়, কুয়ার পানি কাক চক্ষুর মতো স্বচ্ছ অস্থির। নিজের এত স্পষ্ট মুখ এর আগে কোনোদিন তন্দ্রা পানিতে দেখেনি। পানিতে যেন নিজের মুখের প্রতিচ্ছবি নয়, বরং মনে হচ্ছিল তন্দ্রায় পানিতেই থাকে। হাত দিয়ে কুয়ার ভেতরে তন্দ্রাকে ছুঁয়ে দেখা যাবে, এ তন্দ্রার প্রতিচ্ছবি নয়, অন্য এক তন্দ্রা। আবারও মিহি একটা বুদবুদে শব্দ হচ্ছে, কিন্তু তন্দ্রার ছায়াটা স্থির নিথর। তন্দ্রা ছিটকে সরে এলো। কি হলো এটা, এটা কেন করলো তন্দ্রা, মামা যদি জানতে পারে? একদম ঠিক হয়নি কাজটা। তারপর তন্দ্রা দ্রুত ঘরে চলে এলো, আর মন যেন অজানা আতঙ্কে অপেক্ষা করছে সব অন্ধকার হয়ে যাবে এক্ষুনি। ভয় লাগছে তন্দ্রার, ভীষণ ভয় লাগছে। অন্যায় করেছে সে, নিশ্চয় এর ফল ভালো হবে না। আস্তে আস্তে সময় যত পার হচ্ছে তন্দ্রার ভয় তত কাছে। না, শেষ পর্যন্ত সে অন্ধ হয়ে যায়নি, ওসব আজগুবি রটনা। কোন রহস্য টহস্য নেই কুয়ায়, যাক বাঁচা গেল। মামা মামি সবার কাছ থেকে বিষয়টা চেপে যেতে হবে।
এই নিশির মা, তন্দ্রা কোথায় সব?
একি তুমি দেখি একদম কাক ভেজা হয়ে এসেছ।
নাও ধরো ছাতাটা নাও। কি সব হাঁটু ভাঙা ছাতা যে আজকাল বের হয়েছে, বৃষ্টির সঙ্গে একটু হাওয়া দিলেই উল্টে যায়, এর কোন মানে হয়?
কেন, তোমার বড় কাঠের ছাতাটা কি করলে?
ওটা কলেজেই রয়েছে, প্রিন্সিপাল স্যারের বাসায় গিয়ে আটকে পড়েছিলাম, তাই স্যার এই ছাতাটা ধরিয়ে দিলেন। দেখো কি অবস্থা, ভিজে একাকার।
তো বৃষ্টি থামলেই আসতে, এখান থেকে এখানেই তো, বৃষ্টি মাথায় নিয়ে আসার দরকারটা কি?
এটাই তো জ্বালা হয়েছে, কলেজের কোয়ার্টারে থাকা মানেই রাজ্যের ঝামেলা আমার উপর দিয়ে যায়, আবার প্রিন্সিপাল স্যারের বাড়িটাও বাড়ির উঠোনে, কথায় কথায় ডাক পড়ে।
আচ্ছা আচ্ছা হয়েছে, শুধু ঝামেলা মনে রাখলেই হয় না, সুবিধাগুলোও কিন্তু মনে রাখতে হয়। জলদি কাপড় বদলে এসো, চা দিচ্ছি, চা খেয়ে মাথাটা একটু ঠান্ডা করো।
আচ্ছা তন্দ্রা কই, আর তোমার কন্যাদয় কি করছে দেখছি না যে।
আরে তন্দ্রা ওদেরকে কাগজের নৌকা বানিয়ে দিচ্ছে, আর তোমার দুই মেয়ে মহা আনন্দে সেগুলো ভেতরের বারান্দায় বসে বৃষ্টির পানিতে ভাসাচ্ছে।
মামা আমায় ডাকছিলে?
হ্যাঁ
মামা, গত সপ্তাহে বাবা আসেনি, এই সপ্তাহে আসবে, আমি কাল বাড়ি যাব।
কালই যাবি? কাল না গিয়ে বরং পরশু যা, আমি গিয়ে রেখে আসব।
ঠিক আছে। আচ্ছা মামা, এত যে টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে তোমার ওই রহস্য কুয়া যদি পানিতে একদম ভরে যায়?
তোর মাথা থেকে দেখছি কুয়ার ভূত এখনো নামেনি, এজন্যই প্রিন্সিপাল স্যার আমাকে ডেকেছিলেন, বললেন কুয়ার উপরে যেন ভালো করে টিন দিয়ে ভারী কিছু দিয়ে রাখি, এবছর নাকি প্রচুর বৃষ্টি হবে।
একেবারে বালি সিমেন্ট দিয়ে বন্ধ করে দিলেই তো ঝামেলা চুকে যায়।
না রে, ওই কুয়া নাকি বন্ধ করা যাবে না, সবাই মানে বয়স্করা বলে নাচমহলের উৎসবে একটা দোষ ছিল, এ দোষ কাটা হলে ওই রহস্য কুয়া নিজেই বন্ধ হয়ে যাবে।
তার মানে নাচমহল আর রহস্য কুয়ার গল্পটা রিলেটেড? তোমার কথা যতই শুনছি ততই অবাক হচ্ছি।
আমি প্রথম প্রথম এসে কুয়া সম্পর্কে শুনে তখনই কুয়াটা বন্ধ করতে চেয়েছিলাম, কিন্তু স্যার বললেন ওই কাজ করবেন না, ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে।
সত্যি বিপদ হতো নাকি কে জানে।
কুয়াটা অনেক গভীর, ওটা বন্ধ করা মুখের কথা না। আর তুই এত কুয়া নিয়ে পড়েছিস কেন বলতো?
না এমনি, তাহলে আমরা পরশু যাচ্ছি তাই তো?
হ্যাঁ, আজ তো সোমবার, বুধবার আমার একটাই ক্লাস সকাল নয়টায়, আমরা এগারোটার দিকে রওনা দেব।
তন্দ্রা আসলে বাড়ি যাচ্ছে বাবার লাইব্রেরির একটা বই পড়ার জন্য, সুষম রাজার ইতিহাস সম্পর্কিত। বইটা তন্দ্রার পড়া হয়নি, এখন মনে হচ্ছে যদি এই বইয়ে নাচঘর বা রহস্য কুয়া নিয়ে কিছু লেখা থাকে। তাছাড়া তন্দ্রার মনের খুব ভেতরে কোথায় যেন একটা অজানা ভয় হচ্ছে, যদি সত্যি তন্দ্রা চোখে দেখতে না পায়। আর তার আগে বইটা পড়ে ফেলতে হবে। আজ ওই রহস্য কুয়ায় নিজের ছায়া দেখার পর থেকে নেশার মতোই কুয়াটা যেন তন্দ্রাকে টানছে। বারবার মনে হচ্ছে কুয়ার ভেতর যে ছায়া সে দেখেছে ওটা ঠিক তন্দ্রার মুখ নয়, অন্য কারো, যে দেখতে অবিকল তন্দ্রার মতো। প্রবল ইচ্ছে হচ্ছে তার আর একবার ওই কুয়ায় নিজেকে দেখতে। এই ইচ্ছের কাছে যদি তন্দ্রা আবারও পরাজিত হয়, তাই ঠিক করেছে কদিন বাড়ি গিয়ে থাকবে। তন্দ্রার আবার এটাও মনে হচ্ছে ওই কুয়াটা যেন তন্দ্রার অনেকদিনের চেনা। মনে হচ্ছে আগে ওই কুয়ার জলে বহুবার সে নিজেকে দেখেছে। আচ্ছা কেন এমন মনে হচ্ছে? তন্দ্রা তো কোনোদিনই আগে ওই কুয়া এত কাছ থেকে দেখেনি। তন্দ্রার খাটের পাশের জানালাটা খুলে দিল। প্রচন্ড ঝড়ের পর প্রকৃতি কেমন যেন শান্ত হয়ে যায়, ঠিক তেমন ঠান্ডা একটা শান্ত পরিবেশ। সন্ধ্যা থেকে একটানা বৃষ্টির গানের পর মনে হচ্ছে চারদিক নিস্তব্ধ। বৃষ্টির জলে প্রতিটা গাছের পাতা ভিজে চকচক করছে। দূরের আলো আর জ্বলছে না, তবে ভেজা চাঁদ মুচকি হেসে আকাশের বুকে অনিচ্ছায় এসে দাঁড়িয়েছে। চাঁদের হলদে ম্লান আলো দেখা যাচ্ছে। একটুখানি এলোমেলো হাওয়া দিতে গাছের পাতাগুলো নড়ে চড়ে উঠছে, আর গোপনে জমে থাকা বৃষ্টির জল এক পাতা থেকে অন্য পাতায় পড়ে টুপটাপ একটা শব্দ করছে, যেন বৃষ্টির গান শেষে কেউ প্রকৃতির সেতারের তার মাঝে মাঝে ছুঁয়ে দিচ্ছে অপূর্ব সে বৃষ্টি শেষের টুপটাপ জল তরঙ্গ ধ্বনি। তন্দ্রার দুচোখ বেয়ে ঘুমের স্রোত বইছে। প্রচন্ড বেগে ঘোড়া ছুটে গেলে যে শব্দ হয়, সেই শব্দে তন্দ্রার ঘুম ভেঙে গেল। যেন কি ঘোড়ার গাড়িতে করে দূর থেকে ছুটে আসছে। তন্দ্রা দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো। চারদিকে প্রবল আলোর ঝলকানি, তন্দ্রার চোখ ঝলসে যাচ্ছে। বাঁদিকে তাকাতে তন্দ্রা অবাক হয়ে গেল। কি কোথায় এসেছে সে? কোনো স্বপ্নলোকে নয় তো? একটা গোলাকার বাড়ি, বাড়ির সারা গায়ে বয়সের ছাপ। কেমন যেন বিষণ্ন লাগছে বাইরে থেকে বাড়িটা, কিন্তু চারপাশে প্রচুর আলো। বাড়ির নিচ থেকে একটা সিঁড়ি ঘুরে ঘুরে উপরে উঠে গেছে। তন্দ্রা দেখছে বাড়িটার উচ্চতা অনেকখানি। এই ডিজাইনের বাড়ি তন্দ্রা আগে কোনোদিনই দেখেনি, এমনকি কোনো গল্প উপন্যাসেও পড়েনি। বাড়ির সামনে পানির ফোয়ারা। পানির ফোয়ারায় এমন কোন বিশেষ পদ্ধতি হয়তো আছে যার জন্য পানির গা কখনো নীল, কখনো সবুজ, কখনো বা স্বচ্ছ সাদা, আবার কখনো রহস্যময় ধূসর লাগছে। ফোয়ারার উপর দিকে আবছা আবছা কি যেন দেখতে পেল তন্দ্রা, কারা যেন কথা বলছে মনে হচ্ছে। তন্দ্রা আরেকটু হেঁটে সামনে গিয়ে দেখে ধপধপে সাদা দুইটা ঘোড়া, আর অপূর্ব একটা ঘোড়ার গাড়ি সবে মাত্র গাড়িটি এসে থেমেছে এই মহলে। কিছু প্রজাশ্রেণীর লোক খুব দ্রুত পায়ে হেঁটে ঘোড়ার গাড়ির সামনে গেল। প্রজাদের সামনে এক অপূর্ব সুন্দর গ্রিক দেবতার মতো রাজপুত্র। তিনি অত্যন্ত বিনীতভাবে অন্য একজনকে ঘোড়ার গাড়ি থেকে নামাচ্ছেন। তন্দ্রা হাঁটতে হাঁটতে ঘোড়ার গাড়ির সামনে চলে এল। অথচ আশ্চর্য বিষয় হচ্ছে ওকে কেউ দেখতে পাচ্ছে না। তন্দ্রা একজন প্রজাকে ডাক দিয়ে বলল, আচ্ছা এটা কোন রাজার মহল? অদ্ভুত, কেউ তন্দ্রার কথা জবাব দিচ্ছে না। তন্দ্রা যেন অদৃশ্য মানুষ, সবাই যে যার মতো ব্যস্ত। হঠাৎ তন্দ্রা ওদের কথোপকথন শুনতে পাচ্ছে। ওদের কথা শুনে তন্দ্রা বুঝতে পারল রাজপুত্রের নাম মোহর, যিনি ঘোড়ার গাড়ি থেকে নেমেছেন তার নাম মিস্টার অ্যালেক্স। উনি ঠিক বাঙালি নন, আবার ইংরেজি সাহেবদের মতো নন। উনি নাকি স্প্যানিশ, তবে থাকেন ভারতের মহারাষ্ট্রে। রাজপুত্রের বিশেষ বন্ধু তিনি এবং বিশেষভাবে আমন্ত্রিত। উনি কিন্তু ভালোই বাংলা বলছেন।
মিস্টার অ্যালেক্স, পথে আপনার কোনো অসুবিধে হয়নি তো?
নো, আমি মহারাষ্ট্র থেকে ক্যালকাটা পৌঁছেছি আরো এক মাস আগেই। আপনার চিঠিতে উৎসবের সমস্ত প্রস্তুতি তো আপনি জানিয়েছেন।
অনেক আগেই জানিয়েছি, যাতে সঠিক সময় এসে পৌঁছাতে পারেন।
আমি আমার ঘোড়া দুটো সঙ্গে নিয়ে এসেছি। আপনি হয়তো বা জানেন স্প্যানিশ ঘোড়া বাতাসের বেগে ছোটে, আর আমি ওদের ছুটার সঙ্গে অভ্যস্ত।
আপনার জন্য আমি অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি, কেননা আজ থেকেই আমাদের নাচমহলের সেই বিশেষ উৎসব শুরু।
উৎসব তো 3 দিন চলবে।
আজ্ঞে। এই উৎসবে আমার বাবা বিভিন্ন দেশে বিখ্যাত সব শিল্পী, কবি, চিত্রকর, দার্শনিকদের নিমন্ত্রণ পত্র পাঠাতেন, আর আপনি তো আমার বিশেষ বন্ধুজন। আপনার চিত্রকর্ম আমাকে দারুণভাবে নাড়া দিয়েছিল। আমার বাবা শ্রী সুষং রাজার মতো আমিও শিল্পের কদর করতে ভালোবাসি।
প্রতি বছর এই দিনে আপনাদের নাচ মহলে অনেক উৎসব হয়, কিন্তু এবারই আমি প্রথমবার আমন্ত্রিত হয়েছি। এই আমন্ত্রণ তো আমি অবশ্যই গ্রহণ করতাম। তাছাড়া দেশ বিদেশে ঘুরে বেড়াতে আমি খুবই পছন্দ করি।
মিস্টার অ্যালেক্স একজন স্প্যানিশ রাজপরিবারের ছেলে। তার চেহারা ধারালো এবং বুদ্ধিদীপ্ত। বর্তমানে তিনি ভারতের মহারাষ্ট্রে আছেন, তবে কলকাতা থেকে উৎসবে যোগ দিতে এসেছেন। মিস্টার অ্যালেক্স বিভিন্ন দেশে স্থপতির কাজ করেন, এছাড়াও চিত্রশিল্পীও। চিত্রশিল্পী বলে তার বেশ খ্যাতিও আছে। শুধুমাত্র রং তুলি নয়, প্রচলিত রীতির বাইরে তিনি কাঠের ওপর খোদাই করে এবং বড় বড় গাছের পাতা ও ছালের ওপর অপূর্ব ছবি আঁকেন। প্রচলিত পদ্ধতির বাইরে নিজস্ব পদ্ধতির ভিন্ন রকম শিল্পকর্ম রাজা মোহরকে প্রচন্ড আকর্ষণ করেছিল। সেই আকর্ষণ থেকেই মিস্টার অ্যালেক্সের সঙ্গে রাজা মোহরের এই গাঢ় বন্ধুত্ব। কলকাতার একটা ছবির গ্যালারিতে মিস্টার অ্যালেক্সের সঙ্গে রাজা মোহরের প্রথম পরিচয়। সে অনেকদিন আগের কথা। মিস্টার অ্যালেক্স সত্যি ভীষণ প্রতিভাবান একজন যুবক। তিনি চমৎকার মূর্তিও গড়তে পারেন। কলকাতায় মিস্টার অ্যালেক্সের আতিথ্যতায়ও মোহর মুগ্ধ হয়েছিলেন, আর তাই এই সবিনয় নিমন্ত্রণ।
চলুন চলুন বন্ধু, মহলে চলুন।
আপনার শিরীর কারুকাজ অপূর্ব। এই মহলের সৌন্দর্য সম্পর্কে আমি জেনেছিলাম, আজ নিজের চোখে দেখতে পেয়ে আমি আনন্দিত হব আশা করছি।
এই মহলের প্রতিটা অংশ আমার ঠাকুরদার তৈরি। তিনি তার মনের কল্পনা আর সমস্ত মেধা দিয়ে অতি যত্নে এই মহল তৈরি করেছিলেন।
আপনি আমাকে বলুন তো, এই সিঁড়ি কাঠটা কি আখরোট কাঠ?
আপনি তো দেখছি কাঠও চিনতে পারদর্শী, ঠিকই ধরেছেন। অবশ্য আপনি তো কাঠের ছবিও আঁকেন।
আর পাঠাতনগুলো পাথর?
পাটাতনগুলো হচ্ছে এক ধরনের কাঁচ আর দামি মার্বেল পাথরের মিশ্রণ। সেই রেলগুলোতে কাঠের যে নকশাগুলো দেখছেন, সেগুলো সব ইতালীয় ফুল আর লতা পাতা খোদাই করা, সবগুলো হাতের কাজ।
মিস্টার অ্যালেক্স উপর হয়ে সিঁড়ির রেলিং গুলো কাছ থেকে দেখলেন। সব ইটালীয় ফুল, সাইক্লোমেনের ঝোঁক মতো আর কিছু নাম না জানা পাখির চিত্র, যার সব পাখি মিস্টার অ্যালেক্স ঠিক মতো চেনেন না। তাছাড়া নলখাগড়াও রয়েছে নকশায়। সিঁড়ির যে পাশে ঘোরানো দেয়াল রয়েছে, সেখানে বড় বড় শিংওয়ালা হরিণের মাথা, কোথাও চিতাবাঘের চামড়া, কোথাও অজগর সাপের চামড়া ইত্যাদি। এসব
এই যে একটু শুনবেন না, কেউ শুনছে না, সবাই যে যার মতো হেঁটে বেড়াচ্ছে, অথচ আমার সঙ্গে কথাই বলছে না, অদ্ভুত ঘটনা তো।
আবার ওদের পেছন পেছন যাচ্ছে তন্দ্রা। ঘোরানো 26-27টা সিঁড়ির ধাপ পার হওয়ার পর বা দিকে মোড় নিতেই একটা বিশাল গোলাকৃতির হলঘর মতো তার মধ্যে ওরা দুজন ঢুকে গেল, পেছন পেছন তন্দ্রাও। হলঘরটাতে নানা ধরনের দেশি বিদেশি ছবি, কাঠ খোদাই করা ছবি, মনে হচ্ছে কিছু প্রাকৃতিক তৈলচিত্র। তন্দ্রা ঠিক বুঝতে পারছে না কোন একটা ছবির গ্যালারিতে চলে এসেছে নাকি তন্দ্রা।
মহার, এই জল রং এর ছবিগুলো খুবই সুন্দর। আমি নিজে ছবি আঁকি, কিন্তু জল রঙে আমি অতটা কঠোর নই। আমার কাছে মনে হয় জল রঙে আঁকাটাই সবচেয়ে কঠিন।
মিস্টার অ্যালেক্স, এই পাশটাতে শুধু জল রঙের ছবি। আপনি ঘুরতে ঘুরতে পেছনে দেখেন, ওখান থেকে আবার তেল রঙের ছবি শুরু হবে, স্কেচও আছে। তবে স্কেচের যে ছবিগুলো, তার প্রায় সবগুলোই আমাদের বংশের পূর্বপুরুষের ছবি।
আচ্ছা, এটা কি চারকোল দিয়ে আঁকা?
জি জি, এই পাশে দেখুন, আপনার সেই স্পেনীয় ঘোড়ার কিছু জল ছবি রয়েছে।
অপূর্ব, সুন্দর, সব কিছু অপূর্ব।
তন্দ্রা ওদের অপূর্ব অপূর্ব শুনতে শুনতে থমকে গেল। এত সুন্দর ঘোড়ার ছবি তন্দ্রা আগে কোনোদিনই দেখেনি। মিস্টার অ্যালেক্সের মুখ যে দরজা দিয়ে ঢুকেছিল সে দরজা দিয়ে নয়, তার বিপরীত দিকে আরেকটা দরজা আছে, সেদিক দিয়ে বের হল। পেছনে তন্দ্রাও, তারপর আবার ঘোরানোর সিঁড়ির ধাপে উপরে উঠে বাঁদিকে মোড় নিয়ে আরেকটা দরজা।
এই সেই ভাস্কর্য যেটা আপনি আমি একসঙ্গে দেখেছিলাম?
হ্যাঁ, আমার বিশেষ আকর্ষণ এসব ছবি আর মূর্তির প্রতি।
আপনার তো দেখছি নারী মূর্তি বেশি।
এইসব নারী মূর্তিগুলো আমার পূর্বপুরুষদের সময়কার, তবে প্রাচ্যকলা জাতীয় যেসব মূর্তি দেখছেন তা সবই আমার সংগ্রহ।
প্রাচ্যকলা মূর্তি বানানো আমি আপনাকে শেখাতে পারি যদি আপনি চান।
শিল্প ঈশ্বর সবাইকে দেন না, যাদেরকে দেন তারা ভাগ্যবান, সেই ভাগ্যবানদের দলে আমি পড়িনি।
শিল্পের যথার্থ কদর করাও এক ধরনের মহৎ শিল্প।
মিস্টার অ্যালেক্সের মোহর যখন মূর্তি বোঝার ঘরটা থেকে বেরোতে যাবে, ঠিক তখনই দরজার ডান দিকে শেষ মূর্তিটার সামনে মিস্টার অ্যালেক্স দাঁড়িয়ে গেল, যেন তার চোখ কেউ আটকে ফেলেছে। সব নারী মূর্তির চেয়ে এই মূর্তিটা একেবারেই ভিন্ন। মূর্তিটা শ্বেত পাথরের, তবে মনে হচ্ছে যেন মূর্তিটার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এমনকি চুলগুলো পর্যন্ত জীবন্ত। মাথায় একটা বড় হ্যাট, পাথরেরই হ্যাটটা, কিন্তু মনে হচ্ছে সাদা নরম পালক বসানো কোনো হ্যাট। তার নিচ থেকে গুচ্ছ গুচ্ছ সুন্দর ঢেউ খেলানো রাশি রাশি চুলের বন্যা নারী মূর্তির নিতম্ব পর্যন্ত বেয়ে এসেছে। মূর্তির চোখে রাজ্যের ঘুম, অন্যের ঘুম দেখলে যেমন নিজেরও চোখে ঘুম ঘুম ভাব লাগে, তেমন মিস্টার অ্যালেক্সের ক্লান্তি মিশ্রিত ঘুমের কথা মনে হচ্ছে। একটু ঘুমিয়ে নিতে হবে, মিস্টার অ্যালেক্স মনে মনে ভাবছে। যে শিল্পী এই মূর্তি তৈরি করুক না কেন, যদি সেই রূপবতীকে দেখে থাকে তবে এই রূপবতী না জানি কত অপরূপ রূপসী। আর যদি শিল্পী কল্পনা দিয়ে এই মূর্তি তৈরি করে থাকেন তবে বলতে হবে ওই শিল্পীর কল্পনা শক্তিতে বিভিন্ন ধরনের প্রখরতা আছে, নইলে এই তন্দ্রাচ্ছন্ন চোখের আকুতি শ্বেত পাথরে বন্দি করা সহজ ব্যাপার নয়। যেহেতু মিস্টার অ্যালেক্স একজন শিল্পী, তাই তিনি আরো বেশি মুগ্ধ হলেন আর মনে মনে ভাবলেন এই চমৎকারিত্বের নাম দেয়া যায়। সাগরতলে জীবন্ত শক্তির বুক চিরে এক রূপালী মুক্তর আশ্চর্য মূর্তি, মূর্তির গায়ে আধুনিকতার ছোঁয়া আর তন্দ্রাচ্ছন্ন চোখে রয়েছে প্রাচীন রূপকথা।
মিস্টার অ্যালেক্স, আপনি কোথায়? একি আপনি এখনো এখানে?
আচ্ছা, এই মূর্তিটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন?
কেন, আপনার ভালো লেগেছে? এটা আমার বোনের জন্য তৈরি করা, স্থানীয় এক ভাস্কর্য শিল্পী এটা আমার বোনকে উপহার দিয়েছেন। আমার কাছে মূর্তির পলিশটা অত পছন্দ হয়নি।
পলিশটা আর একটু হলে ভালো হতো, মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করেছেন, কিন্তু মূর্তিটাতে একটা,
হ্যাঁ, অবয়বটা হুবহু তন্দ্রাবতীর মতো। তন্দ্রাবতীর ঘরেই ছিল, আমি এখানে এনে রেখেছি। আমার বোনের নাম তন্দ্রাবতী, বলেছি নিশ্চয়ই, তন্দ্রাবতী বিখ্যাত সব গুরুদের কাছ থেকে নাচ শিখেছে, নাচ উৎসবে এবার সেও অংশগ্রহণ করবে, তবে সবার সে নাচ দেখার সৌভাগ্য হবে না।
কেন, আপনাদের কোনো বিশেষ নিয়ম আছে?
না না, তেমন কোনো নিয়ম নেই, তবে নাচের সময় তার পায়ে যত দামি জুতোই থাকুক না কেন সেটা কিভাবে যেন ক্ষয় হয়ে যায়, এটা তার কাছে পীড়াদায়ক। এই জন্য সে নাচ মহলে নাচবে ঠিকই, কিন্তু পর্দার আড়ালে। অবশ্য প্রথম সারির বিশেষ বিশেষ অতিথিরা তন্দ্রাবতীর নাচ দেখতে পারবে।
উনি জুতো খুলে নাচতে পারেন? আর এই বিষয়টা কি সবাই জানে?
তন্দ্রাবতী জুতা ছাড়া নাচতে পারে না, বিষয়টা সবাই জানে। তন্দ্রাবতী ছাড়া বাকি সবাই খালি পায়ে নাচবে, তন্দ্রাবতীর স্বস্তির জন্যই পর্দার ব্যবস্থা, আর কিছুই না।
আচ্ছা মহল, আপনাদের এই মহলে কি প্রতিটি ঘরের ভেতর দিয়েই উপরে যাওয়ার সিঁড়ি
নাকি অন্য কোনো পথ আছে?
না না অ্যালেক্স, অন্য পথও আছে। প্রজাদের জন্য পেছনে সিঁড়ি আছে, ওরা ওই সিঁড়ি ব্যবহার করে, আর এই সিঁড়িটা বিশেষ বিশেষ অতিথি আর আর রাজবংশের জন্য। তাছাড়া আমাদের এই রাজমহলে একটা গোপন পথও আছে, সেটা একদম নাচমহল থেকে নিচের দিকে গুপ্ত কুঠুরিতে শেষ হয়েছে। সবার ওই কুঠুরিতে যাওয়ার অনুমতিও নেই। চলুন বরং আপনাকে বৈঠকখানা দিয়েই আপনার ঘরে নিয়ে যাই, আপনি ক্লান্ত, অনেকটা পথ ভ্রমণ করেছেন।
আমার ভ্রমণে তেমন অসুবিধা হয় না, আমি অভ্যস্ত। প্রতিটা ঘরের এক পাশে একটা আলাদা দরজা বন্ধ বলে জানতে চাইছিলাম।
ও হ্যাঁ, নাচ উৎসবে ওই ভাস্কর্য শিল্পী আমন্ত্রিত, আমার বোন আমন্ত্রণ করেছে, আপনার সঙ্গে আলাপ হবে নিশ্চয়ই।
প্রতিভাবানদের সঙ্গে আলাপ হলে আমার ভীষণ ভালো লাগে, কিছু না কিছু শেখা যায় ওনাদের কাছ থেকে।
ভালো বলেছেন।
তঞ্জা কোনো ধাঁধার মধ্যে আটকে গেছে, ওর কেমন যেন লাগছে। ওদের পেছন পেছন তঞ্জা এমন ভাবে ঘুরছে কেন? মুটির ঘর থেকে বের হয়ে আবার সিঁড়ির ধাপ, এবার যেখানে ওরা পৌঁছালো সেটা জ্ঞান সমুদ্র। মাঝ থেকে ছাদ পর্যন্ত কালো কারুকাজের বিশাল বিশাল সব বই, তাকই তো মনে হচ্ছে। তবে তাক ভর্তি বইগুলো সব কেমন যেন রঙিন সুতো দিয়ে বাঁধা। তঞ্জা অনেকক্ষণ ধরে দেখল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সবকিছু ঝকঝকে তকতকে, প্রতিদিনই পরিষ্কার করা হয় বোধহয়। প্রতিটা তাকের একপাশে বেশ খানিকটা খালি জায়গা, সেখানে তামা রূপা বা অন্য কোনো ধাতুর তৈরি ফ্রেমে বিভিন্ন মনীষীদের হাতে লেখা বাণী বাঁধাই করা, কোথাও কোথাও কবিতার চরণও বাঁধাই করা। প্রতিটা তাকের পাশে ছোট ছোট শ্বেতপাথরের পাশে কালো কাঠের বর্ডার দেয়া গোল টেবিল আর নীল মখমলের গদিওয়ালা কাঠের চেয়ার, বই পড়ার ব্যবস্থা, টেবিলে একটা করে কালির দোয়াত আর পাশে সাইজ করে কাটা লম্বা ময়ূরের পালক। বের হবার দরজার কাছে একটা পেতলের ঝুড়ি মতো তার মধ্যে এক গাদা পার্চমেন্ট কাগজ রাখা। অনেকক্ষণ থেকে তন্দ্রা একইভাবে ঘোরানো সিঁড়ির দরজা দিয়ে ঢুকে পৌঁছে গেল বৈঠকখানায়। বৈঠকখানাও ভীষণ রকমের সুন্দর, পরিপাটি। পুরো বৈঠকখানা জুড়ে ছোট ছোট কাঁচের টুকরোর তৈরি সব চেয়ার টেবিল, এলোমেলো নয় বরং কিছু কিছু বৃত্তের মতো করে সাজানো গোছানো। চেয়ার টেবিলের কাজ এত সূক্ষ্ম যে দেখে কেমন যেন আশঙ্কা হচ্ছে যে ভেঙে পড়বে না তো। তন্দ্রার ইচ্ছে করছে একটা চেয়ারে কিছুক্ষণ বসতে, আর বসার সঙ্গে সঙ্গে ঘরময় কি যেন ঘুরছে, চমকে উঠল তন্দ্রা। কোথাও তো কিছু নেই, তাহলে দেয়ালে এত ছায়া কিসের? এতক্ষণে মোহর আর মিস্টার অ্যালেক্স বৈঠকখানা থেকে বের হয়ে চলে গেছে।
সারা দেয়ালে এত ছায়া কিসের? কেউ আছেন? এই যে, এই যে শুনছেন, দরজাটা বন্ধ কেন? আমি কি, আমি কি গোলক ধাঁধা আটকে গেছি? কে আছেন? আমাকে এখান থেকে বের করুন, দরজা বন্ধ করলো কে? কাউকে তো দেখতে পাচ্ছি না, এতক্ষণ এতক্ষণ যাদেরকে দেখলাম তারা কোথায়? ঘরে তো আমি ছাড়া কেউ নেই, আর
তন্দ্রা উঠে দাঁড়ালো, দরজার পাশে স্থির হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল, দাঁড়িয়ে রইল আর সব ছায়া স্থির। মানে কি, এতক্ষণ সারা ঘরে যেসব ছায়া ছিল সব উধাও, এ কোন রাজ্যে এসে পড়লো? তন্দ্রা এদিক ওদিক মাথা ঘুরিয়ে কিছুই দেখতে পেল না। ঘরের মাঝখানটাতে এসে দেখে হঠাৎ মাথার উপর একটা আলাদা করা গোলাকার চাতাল মতো, আর ওখানে একটা মতো জানালা, সে জানালার রঙিন কাচে। হঠাৎ তন্দ্রা বসার সঙ্গে সঙ্গে চেয়ারের কাঁচের টুকরোগুলো নড়ে উঠেছে এবং উপরে রঙিন জানালার কাঁচে সে আলো বিচ্ছুরিত হয়। তন্দ্রার ছায়াতে সারা ঘরময় দীর্ঘদেহ মূর্তির মতো বিকৃত ছায়া হয়ে ঘুরে বেরিয়েছে। এটা আসলে রঙিন আলোর কারসাজি। তন্দ্রা আরেকবার চেয়ারে বসতে একই ঘটনা ঘটল। নিজের বিকৃত ছায়াও কতটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে নিজের মনে। সত্যি মনের ভেতরে তন্দ্রা একটা স্বস্তির নিঃশ্বাস শুনতে পেল যেন। না, এই বৈঠকখানায় আর নয়, এক্ষুনি বেরোতে হবে। কিন্তু দরজাটা বন্ধ। যাদের পেছন পেছন তন্দ্রা এখানে এসে পৌঁছেছে তারা কোথায় গেল? হঠাৎ দরজাটা শব্দ করে খুলে গেল। তন্দ্রা যেন দৌড়ে পালালো। আবার ঘোরানো সিঁড়ি বেয়ে উপরে ওঠা। 26টা ধাপের মাথায় সিঁড়িটা শেষ হল। যে ঘরে তন্দ্রা পৌঁছালো এটা একটা নাচ ঘর। কেননা এই ঘরে শ্বেত পাথরের দেয়ালে খোদাই করা অনেক মূর্তি, আর প্রতিটা মূর্তির ভঙ্গিমায় কোন না কোনো নাচের মুদ্রা। এই ঘরটা আবার বৈঠকখানার উল্টা মনে হচ্ছে, কারণ একটা নয়, অসংখ্য ছোট ছোট রঙিন জানালা। আর ওই রঙিন কাচের বিচিত্র আলো ছেয়ার খেলা দেয়ালের খোদাই করা মূর্তির গায়ে পড়ে কেমন যেন একটা মায়াজাল তৈরি করেছে। যে মায়াজালে দেয়ালে বন্দী শিল্পকর্ম জীবন্ত হয়ে উঠেছে। অপূর্ব, নাকি আশ্চর্যজনক সৌন্দর্য! কি বলবে একে তন্দ্রা? নাচঘরের ঝকঝকে মেঝেটা মনে হচ্ছে কোন রঙিন কাচের নকশা করা বা এমন কিছু তৈরি যা তন্দ্রা আগে দেখেনি। নাচঘরের ঝকঝকে নকশা করা মেঝের দিনের আলোর মতো ঝলমল করছে, আর উপরের গায়ে নীল কাচের ঝাড় লণ্ঠন যেন পুরো নাচঘরের সিলিংটা প্রায় ঢেকে দিয়েছে। হাসছে। এত সাজানো গোছানো দেখে তন্দ্রার মনে হচ্ছে কল্পনার রূপকথার রাজ্যের স্বপ্নে সে চলে এসেছে। এক্ষুনি হয়তো স্বপ্ন ভেঙে যাবে। ব্যাপারটা স্বপ্ন না সত্যি তা বোঝার আগে তন্দ্রা এটা বুঝে গেছে যে এবার সে সত্যি সত্যি এই নাচঘরে আটকা পড়েছে। কেননা দরজাটা কোনোভাবেই খোলা যাচ্ছে না। কেউ বাইরে থেকে দরজার ভারী পাল্লাটা আটকে দিয়ে গেছে। কিন্তু কোনো শব্দ তো তন্দ্রা শোনেনি। নাচঘরের ঠিক মেঝের মাঝখানটা একটা বড় অজানা ফুলের নকশা, আর ফুলের চারপাশ থেকে ফুল বরাবর উপরে চিকন একটা গোল পাতের খাঁচা মতো, যার সঙ্গে সাদা মসলিনের একটা পর্দা আটকানো। তবে খাঁচার পাতগুলো খুব কাছে না গেলে দেখা যাচ্ছে না, খুবই পলকা আর দূর থেকে অদৃশ্য। পর্দাগুলো বিশেষ কায়দায় প্যাঁচানো আর এমন ভাবে উপরে রাখা, আর উপরে একটা মসলিনের ফুল ফুটে আছে মনে হচ্ছে। এই পর্দাটা কিসের কে জানে? তন্দ্রার এখন আর ভয় লাগছে না, বরং মাঝখানটায় দাঁড়িয়ে পর্দাটা খুলে দিতে ইচ্ছে করছে। হঠাৎ তন্দ্রার শরীরটা কেমন যেন রিং রিং করছে। তন্দ্রা জ্ঞান হারিয়ে কতক্ষণ সে অজ্ঞান ছিল তা জানে না, তবে তন্দ্রার জ্ঞান ফিরল অনেক ঘুঙুরের শব্দে, সে সঙ্গে অপূর্ব বাদ্যযন্ত্রের মিষ্টি আওয়াজে। একে কি জল তরঙ্গ বলে? চোখ খুলে তন্দ্রা দেখছে নাচঘর ভর্তি লোকজন, স্রোতের মতো মানুষ জড় হচ্ছে। বিশাল নাচঘরের চারপাশে সমস্ত নাচের জুটিরা তৈরি, উৎসবে যেন মুখর সবাই। শুধু মাঝখানটায় সে মসলিনের পর্দা খোলা, পর্দাটার কাজের বিশেষ কারুকাজ শুধু পায়ের পাতাটাকে অদৃশ্য রেখেছে, বাকি সারা শরীর দেখা যাচ্ছে। এ আবার কেমন পর্দা? পর্দার ভেতরে এক করে তন্দ্রা মেঝেতে পড়ে আছে। এক ঝটকায় তন্দ্রা উঠে দাঁড়ালো, কারণ তন্দ্রা যাকে দেখছে তাকে দেখে সে বিস্মিত হবে নাকি আবার মূর্ছা যাবে সে বুঝতে পারছে না।
কে আপনি? আমার সঙ্গে আপনার এত মিল কেন?
মিল নয়, আমি তুমি।
মানে আমি আমি স্বপ্ন দেখছি? এটা স্বপ্ন ছাড়া সম্ভব না।
স্বপ্ন নয় তন্দ্রা, তুমি 300 বছর পেছনে চলে এসেছ। তুমি আমার পুনর্জন্ম।
কি কি বলছেন এসব আপনি?
আজ থেকে 3 দিন ধরে এখানে নাচ উৎসব চলবে। প্রতি বছর এ দিনে উৎসব হয়। আমি 300 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি।
আমাকে যেতে দিন, আমি এখান থেকে বের হতে চাই।
তুমি এখানে বন্দী, ইচ্ছে করলেও এখান থেকে বের হতে পারবে না। আমার আত্মার মুক্তি দিলে তবেই তোমার মুক্তি তন্দ্রাবতী।
আপনার আপনার আত্মার মুক্তি মানে আমাকে আমার 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 বর্তমানে ফিরতে দিন দয়া করে। আমি বর্তমানে ফিরতে চাই। কিভাবে এলাম আমি এখানে?
আমি তোমার পূর্বজন্ম। এই নাচ উৎসবে আত্মহত্যা করেছিলাম আমি। কিন্তু আমার আত্মা আজও এই মহলে বন্দী।
কি বলছেন এসব? আপনি মৃত? এটা এটা কিভাবে সম্ভব?
আমার শরীর মৃত, কিন্তু আত্মা এই মহলে বন্দী। আমার মুক্তির জন্য তোমার জন্ম দঞ্জাবতী, আমাকে মুক্ত করো।
এই শুনুন, আমাকে একটু বাইরে বেরোবার দরজা খুলে দেবেন। শুনুন না, এই যে এই শুনছেন, কেউ শুনছে না, কেউ শুনছে না আমার কথা।
দঞ্জাবতী, কেউ তোমার কথা শুনবে না, এসবই মায়া। তুমি মায়ার ফাঁদে পড়ে এখানে এসেছ, এখন তুমি শুধু আমার কথা শুনতে পাবে, আর আমি তোমার কথা।
কেন আমাকে আটকে রেখেছেন? আমাকে যেতে দিন না।
আজকের দিনের জন্য আমি এত দিন অপেক্ষা করে আছি, আমাকে মুক্ত করে দাও।
আমি এখান থেকে বেরোতে চাই, আমাকে যেতে দিন, আমাকে দয়া করো।
আমার শরীর ওই রহস্য কুয়ায় 300 বছর আগে ভেসে গেছিল, কিন্তু এই মহলে আমার কিছু পাথরের মূর্তি আছে, যেগুলো যতদিন ওই কুয়ায় না ফেলা হবে ততদিন আমার আত্মা মুক্ত হবে না।
কিন্তু আপনি এত বছর পর মুক্ত হতে চাইছেন কেন?
প্রতি বছর এই নাচঘরের দুঃসহ নাচের মায়া থেকে আমি বাঁচতে চাই। একই উৎসবে বারবার আমি একইভাবে লজ্জায় বিভ্রান্ত হতে হতে ক্লান্ত।
মানে কিসের লজ্জা?
এই বিশেষ পানীয়টা নাও, চুমুক দাও, তা না হলে তুমিও নাচতে পারবে না।
আমি নাচবো না, আমি এমনিতেও নাচতে জানি না।
তুমি অনেক ভালো নাচ জানো, কারণ এই রাজ্যে আমার চেয়ে ভালো কেউ নাচতে পারে না। আর তুমি তো আমারই পুনর্জন্ম।
আমি আমি পানীয় কিছুতেই খাবো না, কখনো না, কখনো না।
কি হচ্ছে তন্দ্রার সঙ্গে তা তন্দ্রা বুঝতে পারছে না। তবে ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক, নাচঘরের বিশেষ পানীয় তন্দ্রা শেষ পর্যন্ত পান করল। সঙ্গে সঙ্গে তন্দ্রার সারা শরীর যেন জেগে উঠল। সমস্ত জুটির সঙ্গে সঙ্গে এবং পূর্বজন্মের তন্দ্রাবতীর সঙ্গে তাল মিলিয়ে ক্লান্তিহীন ভাবে তন্দ্রা নিজে চলেছে। কি অদ্ভুত সেই নাচ, আর কি অদ্ভুত সেই জলতরঙ্গের হৃদয় দোলানো ধ্বনি। তন্দ্রাবতীর সঙ্গে সঙ্গে তন্দ্রারও পায়ের জুতা নাচতে নাচতে ক্ষয় হয়ে যাচ্ছে। নাচ করে সবাই যেন পাগলের মতো নাচছে। তন্দ্রার মনে হচ্ছে বিশেষ পানীয় তো কোনো নেশা জাতীয় দ্রব্য মেশা না, যার ফলে সকলেই এমন ক্লান্তিহীন ভাবে নেচে চলেছে। নাচতে নাচতে হঠাৎ তন্দ্রা দেখল পর্দার ভেতরের ওই স্প্যানিশ যুবকটি চলে এসেছে এবং সে এক দৃষ্টিতে তন্দ্রাবতীর পায়ের দিকে তাকিয়ে আছে। কিন্তু কেন? নাচঘরের নাচ উৎসবের রহস্য এখন তো তন্দ্রা জানে না, সবই কি তবে মায়া? যাই হোক, তন্দ্রা শুধু জানে নাচ থামানো তার পক্ষে অসম্ভব। তন্দ্রার মনে হচ্ছে ও জন্মই হয়েছে এইভাবে এই উৎসবে নাচার জন্য, আর সে শুধু আজ নয় বরং অনন্তকাল ধরে নেচেই চলেছে। নাচের প্রতিটা মুদ্রার ভীষণ জেদ। হঠাৎ নাচঘরের সমস্ত নাচ যেন থেমে গেল। মুহূর্তে সব বাদ্যযন্ত্র ঘুঙুরের আওয়াজ যেন স্তব্ধ হয়ে গেছে। এ কি তন্দ্রাবতীর কি অবস্থা? উন্মাদের মতো এদিক ওদিক ছুটে যাচ্ছে আর তন্দ্রাকে বলছে, আমার সমস্ত মূর্তি তুলি ওই অন্ধকুয়ায় ফেলে দাও, মুক্তি দাও, আমি মুক্তি চাই।
তন্দ্রা, তন্দ্রা, এসো আমার সঙ্গে, আমার সঙ্গে এসো, এসো।
কোথায় কোথায় যাব?
ওই ওই মূর্তির ঘরে, ওখানে কালো কাপড়ে ঢাকা আমার মূর্তিগুলো রয়েছে, সব ওই রহস্য কুয়ায় ফেলে দাও, আমায় আজ মুক্ত করো। আমি 300 বছর ধরে একইভাবে প্রতি উৎসবের রাতে এভাবে বারবার লজ্জায় মৃত্যুবরণ করেছি, আজ আমি মুক্তি চাই।
চলুন, আমি আপনার শরীরের সঙ্গে সঙ্গে আজ আত্মারও মুক্তি দেব, এই লজ্জা থেকে আজ আপনি মুক্তি পাবেন।
চলো তবে এসো, এসো আমার সঙ্গে, এসো 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 আমার সঙ্গে।
তন্দ্রার পূর্বজন্মের তন্দ্রাবতী মুক্তির আগে তার অভিশপ্ত সেই লজ্জার অধ্যায়টা তন্দ্রাকে বলল, আর তা শুনে তন্দ্রা তন্দ্রাবতীর মুক্তি দিতে সমস্ত কালো কাপড়ে ঢাকা মূর্তিগুলোকে কুয়ায় ফেলে দিল। 300 বছর ধরে তন্দ্রাবতী একইভাবে প্রতিবার এই ঘটনার মুখোমুখি হচ্ছে। নাচঘরের উৎসবে যে বিশেষ শরবত সবাই পান করে তা আসলে নেশা জাতীয়, আর ওই নেশার ঘরে সবাই পাগলের মতো নাচে। তন্দ্রাবতীর এক বিশেষ কৌশল ছিল, নাচের আগে এতটাই দ্রুতগতিতে সে নাচত যে পায়ের ঘুঙুরও একসময় খুলে যেত, তারপর পায়ের জুতোটা ক্ষয় হতে থাকত। সবাই জুতা পরে না নাচলেও একমাত্র তন্দ্রাবতী জুতা পরে নাচত। এর কারণ অবশ্য কেউ জানত না, তন্দ্রাবতী বলেও নি। সেদিন উৎসবের এক পর্যায়ে তন্দ্রাবতীর নাচের মুগ্ধ হয়ে স্প্যানিশ যুবকটি পর্দার ভেতরে চলে আসে, আর সে তন্দ্রাবতীর পায়ের অপূর্ব কারিশ্মা দেখে যেন অবাক বনে যায়। একে তো মূর্তি ঘরে পাথরের বন্দি তন্দ্রাবতীর মুখ তাকে আচ্ছন্ন করেছিল, আবার নাচের অপূর্ব কারিশ্মা যেন মাতাল করে দিল তাকে। পায়ের বিশেষ কায়দা কাছ থেকে দেখতে চায় ওই স্প্যানিশ যুবকটি, কারণ তিনি চিত্রকরও বটে, আর তার চিত্রে এমন সব জিনিস তিনি আঁকেন যা সাধারণত অন্য কেউ আঁকতে পারে না। নাচের দৃশ্য তিনি রং দিয়ে বন্দি করতে চান। কোনো খারাপ উদ্দেশ্য তার সত্যি ছিল না, কিন্তু কোনো এক পর্যায়ে প্রবল নাচের বেগে তন্দ্রাবতীর পোশাকটা খুলে যায়, আর এই জন্য সবাক ওই স্প্যানিশ যুবকটিকেই দায়ী করে। তন্দ্রাবতীর উলঙ্গ শরীর ওই ভরা নাচ উৎসবে সবার নাচ বন্ধ করে দেয়। লজ্জায় অপমানে তন্দ্রাবতী আর কোনো দিনই নিজের ঘর থেকে বের হননি। স্প্যানিশ রাজপুত্রকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেয়া হয়। আর এখানে তন্দ্রাবতীর গল্পটা শেষ হতে পারত, কিন্তু নাচ উৎসবের ওই ঘটনার পর ঘটল অন্য এক ঘটনা। যে স্থানীয় ভাস্কর্য শিল্পী এতদিন তন্দ্রাবতীর মূর্তি তৈরি করেছিলেন, সে শিল্পী আবার তন্দ্রাবতীর মূর্তি তৈরি করে, তবে তা গোপনে, এবং সে মূর্তিগুলো ছিল সবই পোশাকহীন তন্দ্রাবতীর, সেই নাচমহলের নাচের বিভিন্ন ভঙ্গিমায় উলঙ্গ শরীর। উৎসবে তিনিও একজন আমন্ত্রিত অতিথি ছিলেন, অনেক লোকের মতো তিনিও তন্দ্রাবতীর উলঙ্গ শরীর দেখতে পান, এবং খুব দ্রুত এ খবর তন্দ্রাবতীর ভাই মোহরের কাছে চলে আসে। তারপর একইভাবে ওই শিল্পীরও ভয়ঙ্কর শাস্তি হয়, তার চোখ উপড়ে ফেলা হয় এবং মৃত্যুদণ্ড দেয়া হয়। তন্দ্রাবতীর সেই সব উলঙ্গ মূর্তি মোহর মহলে এনে ভেঙে গুঁড়ো করে দেয়, কিন্তু তন্দ্রাবতীর লজ্জা অপমান এতে শেষ হয়ে যায় না। সে রাতে তন্দ্রাবতীর কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, ওর শরীরটা কেবল শেষ হয়, কিন্তু আত্মা রয়ে যায় ওই মহলে, যে মহলে রয়েছে তন্দ্রাবতীর আরো মূর্তি। তন্দ্রাবতীর মৃত্যুর পর মোহরের মাথা খারাপ হয়ে যায়, সে কুমারী মেয়েদের ধরে এনে এক এক করে উলঙ্গ অবস্থায় কুয়ার মধ্যে ফেলে খুন করতে থাকে। তারপর থেকে কোনো মেয়ে কুয়ার কাছেই আসত না, এমনকি মহলের মেয়েরাও নয়। সমস্ত নিষ্পাপ অসহায় মেয়েদের অভিশাপে ওই কুয়া অভিশপ্ত কুয়া হয়ে যায়। তন্দ্রাবতীর মৃত্যুর পর যারা উলঙ্গ মূর্তি কিনেছিল তারা সব মহলে এসে ফেরত দিয়ে যায়, সেসব মূর্তিগুলো আর কেউ ভাঙেনি, কালো কাপড়ে ঢেকে ওই মূর্তি ঘরে রেখে দেয়, কারণ ততদিনে মোহর বদ্ধ উন্মাদ, ওই অবস্থায় সে মারা যায়। কিন্তু তন্দ্রাবতীর অতৃপ্ত আত্মা মৃত্যুর পর ওই লজ্জা থেকে মুক্তি চেয়েছিল, কেননা তন্দ্রাবতীর অতৃপ্ত আত্মা মৃত্যুর পরেও ওই নাচ উৎসবে বছরের পর বছর ধরে যোগ দিত, আর একই ঘটনা ঘটত। যতদিন না ওই কালো কাপড়ে ঢাকা মূর্তিগুলো ধ্বংস করা হবে ততদিন তন্দ্রাবতীর এই লজ্জা থেকে মুক্তি নেই। আছে মুক্তির দিন তন্দ্রাবতীর, যে দিনের জন্য 300 বছর সে অপেক্ষা করেছে। তন্দ্রাবতীর সমস্ত মূর্তি তন্দ্রই কুয়ায় ফেলে দিয়েছে। এবার আবার বর্তমানে ফিরে আসি। এদিকে তন্দ্রার বড় মামা সকাল থেকে তন্দ্রাকে কোথাও খুঁজে পাচ্ছেন না। তন্দ্রার বড় মামা খুব ভোরে ঘুম থেকে ওঠে, আজও তাই হল, কিন্তু তন্দ্রার ঘরের দরজাটা এত ভোরে খোলা দেখে ভেবেছেন তন্দ্রা হয়তো বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে, অথচ তন্দ্রা নেই। আশ্চর্য তো, এত ভোরে মেয়েটা যাবে কোথায়? হঠাৎ তন্দ্রার মামা বারান্দা থেকে নিচে নামার পায়ের ছাপ দেখতে পেলেন। গতকালের বৃষ্টির যে পানি মাঠে জমেছিল
তা শুকিয়েছে ঠিকই, কিন্তু মাটি তো এখনো ভেজা। ভেজা মাটিতে জুতার ছাপ দেখে সামনে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে ঠিক লিচু গাছটার সামনে ফাঁকা জায়গাটায় এসে জুতার ছাপটা আর নেই, অর্থাৎ তন্দ্রা এই দিকটা দিয়ে হেঁটে বের হয়েছে। পায়ের ছাপ তো আর কোথাও নেই, তার মানে মেয়েটার কোনো বিপদ হলো না তো। তিনি দ্রুত ঘরে এসে নীলাকে ডাকলেন।
নিশির মা, এই উঠো তো।
হ্যাঁ, কি 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 হলো এত পরে বলো তো?
তন্দ্রা ঘরের কোথাও নেই।
ধর ঘরে নেই মানে যাবে কোথায়? হয়তো বাথরুমে গেছে, এই যে করো না তুমি।
আমি কলেজের মাঠ, ঘর, রান্নাঘর, কলঘর সব জায়গায় দেখেছি, কোথাও নেই, অথচ দরজাটা খোলা।
মানে কি বলছো এসব? দরজা খোলা মানে কুয়া? আচ্ছা কুয়ার কাছে যায়নি তো?
মানে এসব কি বলছো পাগলের মতো?
হায় হায় কি সর্বনাশের কথা, অন্যের মেয়ে। কোনো বিপদ যদি সত্যি সত্যি হয় আমি আপার কাছে মুখ দেখাবো কিভাবে?
ওই ওই নীলা, এখানে তো কেউ নেই, আর কুয়ার পানিও দেখছি একদম স্থির। তুমি এদিকটা এসো না, ওখানেই দাঁড়াও, আমি ওই ঝোপগুলোর পাশটা দেখে আসি।
আর আপাকে খবর দাও, জলদি ফোন দাও।
না না, আপাকে আগেই জানানো যাবে না, আগে ভালো করে খুঁজে দেখি, নিশ্চয়ই আশেপাশে কোথাও হাঁটতে গিয়ে পথ হারিয়ে ফেলেছে। যা ভোলা মেয়ে একটা।
অজানা এক ভয়ঙ্কর আতঙ্কে অস্থির হয়ে আছে তন্দ্রার বড় মামা শরীফুল হক। আজ তিন দিন হয়ে গেল তন্দ্রার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তন্দ্রার বাবা মা দুজনেই এখন শরীফুল হকের এই কলেজ কোয়ার্টারে। ওনাদের অবস্থা চোখে দেখা যাচ্ছে না, দুজনেই পাগল প্রায়। মনে সন্দেহ দূর করার জন্য কুয়াতে জাল ফেলা হয়েছে অনেক সময় ধরে, কিন্তু তাতে কিছুই লাভ হয়নি। বরং এটা ভেবে সবাই মনকে সান্ত্বনা দিচ্ছে যে কুয়ায় কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। যদি তেমন কিছু ঘটত তবে কুয়ার পানিতে নিশ্চয়ই তন্দ্রার লাশ ভেসে উঠত। চারদিকে খোঁজ করা হচ্ছে। শরীফুল হকের প্রায় কয়েক মাইল জুড়ে কলেজে ছাত্রছাত্রীরা রয়েছে, সবাইকে দিয়ে খোঁজ লাগানো হয়েছে। এক রাতের মধ্যে জলজ্যান্ত একটা মেয়ে উঠাও। থানায় মিসিং ডায়েরি করা হয়েছে, কিন্তু সত্যি কি থানা পুলিশ কিছু করতে পারবে আদৌ? তন্দ্রার মাকে ঘুমের ওষুধ দেয়া হয়েছে আর তন্দ্রার বাবা গেছেন থানায়। বিকেল থেকে আকাশে খুব মেঘ করেছে, আবার বৃষ্টি শুরু হবে। শরীফুল সাহেব হঠাৎ কি মনে করে সন্ধ্যার দিকে কুয়ার কাছে গিয়ে উপরে টিনের পাতগুলো দিতে যাবেন, এমন সময় তিনি চিৎকার করে উঠলেন,
কে কোথায় আছো? এদিকে এসো একবার, তন্দ্রাকে পেয়েছি। তন্দ্রা,
এই কি হলো?
শীঘ্রই পিয়নকে ডাকতে পাঠাও, এক্ষুনি, তন্দ্রা কুয়ার মধ্যে পড়ে গেছে। কখন যে পড়লো মেয়েটা!
কি বলছো এসব? কই দেখি, আপা আপা!
আগে ওই দোকানদার ছেলেটাকে ডাকো তো দ্রুত। আপাকে এক্ষুনি ডেকো না, আমি দেখছি, আমি দেখছি এদিকটা, বড় দড়িটা কোথায় গেল।
কলেজের মাঠে প্রায় সন্ধ্যে পর্যন্ত ছিল মেয়েরা খেলে, তবে মেঘ করেছে বলে আজ আর কেউ ছিল না। কলেজের বাউন্ডারির পাশেই অলির দোকান, ওকেই ডেকে নিয়ে এলো নীলা। অলি দ্রুত আশেপাশের লোকজন নিয়ে চলে এলো। তন্দ্রাকে কুয়া থেকে উপরে তুলে হাসপাতালে নেওয়া হলো। কুয়ার ভেতরে কিছু একটার উপর তন্দ্রা ভেসেছিল, কোন এক অলৌকিক শক্তিতে তন্দ্রা এই যাত্রায় বেঁচে গেল, কিন্তু চোখে সে আর দেখতে পেল না। কিভাবে সে কুয়াতে পড়েছে ঠিক কিছুই বলতে পারিনি, শুধু কেউ একজন নাকি ওকে পানির নিচ থেকে উপরের দিকে ঠেলে তুলে দিয়েছে। আর যে তুলে দিয়েছে তাকে তন্দ্রা চেনে, সে তাকে আগেও দেখেছে, কিন্তু কে সে আর কুয়ার মধ্যেই বা সে কি করছিল? এসব কথা অনেকবার তন্দ্রাকে জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু তন্দ্রা কথা বলেনি। তন্দ্রাকে অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু তন্দ্রার চোখ আর ঠিক হয়নি। অথচ অদ্ভুত ভাবে বছর একটা দিন তন্দ্রার পায়ের জুতোগুলো সকালে উঠে দেখা যায় কেমন যেন ক্ষয় হয়ে আছে। ক্ষয়টা দেখলে মনে হয় জুতো জোড়া পরে কেউ অনেকক্ষণ ধরে হয়তো নেচেছিল। প্রথম কয়েক বছর ব্যাপারটা কেউ বুঝত না, কিন্তু এখন তন্দ্রার বাবা মা বিষয়টা জানে। যেদিনই তন্দ্রার জুতো জোড়া ক্ষয় হয় সেদিন ঘুম ভেঙেই তন্দ্রা বলে,
মা মা কোথায় যেন জল তরঙ্গে শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছ? কান পাতো, শুনছো মা?
ওই আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা তোর জুতা জোড়া এইভাবে ক্ষয় হলো কিভাবে বলতো?
মা আমি তো দেখতেই পাই না।
কেউ নিয়েছিল তোর জুতা জোড়া? করে নেচেছে বোধ হয়।
আরে কে আবার নাচবে, আমি হয়তো স্বপ্নে নেচেছি, তাই না মা?
তন্দ্রা এখন ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা শেষ করে চাকরি করছে, অথচ আজও ওর স্যান্ডেল বা জুতো বিশেষ একটা দিনে ক্ষয় হয়ে যায়। এই রহস্য লুকিয়ে আছে এই ক্ষয় হয়ে যাওয়া জুতো জোড়ায়, তা কেউ জানে না। জানে শুধু পূর্বজন্মের তন্দ্রাবতী আর পুনর্জন্মের তন্দ্রা। এই রহস্য তন্দ্রা নাচঘরে সেই অলৌকিক উৎসবের গোপন রহস্য, যা তন্দ্রা কাউকেই জানাতে চায় না। বেঁচে থাকার মধ্যে যতটা আনন্দ, তার চেয়ে অনেক বেশি আনন্দ তন্দ্রার সেই রহস্যময় রাতের মুক্তির আনন্দের গল্পে। তাই আজও কোনো এক পুরনো নাচঘরের উৎসবের রাতে পাগলের মতো নাচে তন্দ্রা। কে শেখালো এত অপূর্ব নাচ তন্দ্রাকে? নাকি এই বিদ্যা তার পূর্ব জন্ম থেকেই পাওয়া? এতক্ষণ শুনছিলেন আজকে কুয়াশার কাহিনী। আজকের কাহিনীর নাম নাচঘর, লিখেছেন মাকসুদা রহমান মেঘনা। জানিয়ে দিচ্ছি আজকের কাহিনীতে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। মামার চরিত্রে অভিনয় করেছেন মঞ্জুর, মামির চরিত্রে তানজিলা, তন্দ্রা এবং তন্দ্রাবতীর চরিত্রে অভিনয় করেছে শারি, মোহরের চরিত্রে ছিলেন শান্ত, মিস্টার অ্যালেক্সের চরিত্রে ছিলেন উপল, তন্দ্রার মায়ের চরিত্রে অভিনয় করেছেন মেঘনা। আজকের নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফ তাবিদ শারি এবং সাউন্ডে ছিলেন খালিদ। কুয়াশার সব কলা কুশলীকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আবারও কথা হচ্ছে কুয়াশায় আগামী সপ্তাহে ঠিক একই সময়। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। শুভরাত্রি। কুয়াশা।